exclusively on FusionBD.com.
Boot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
ভূতফেমের হ্যালোইন স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং অপেক্ষা করছেন ভূতফেমের স্পেশাল এপিসোডের জন্য। এবং আপনাদের আজকের আমাদের যে স্পেশাল এপিসোডের স্পেশাল গেস্ট, তারা অলরেডি আমাদের স্টুডিওতে এবং আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে কারা সেই স্পেশাল গেস্ট। একটা খবর দিব, সেটা হচ্ছে আজকে যারা ভূত এফএম শুনছেন তাদেরকে বলবো যে আমাদের ফেসবুক পেজের ওপরে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমাদের ফেসবুক পেজে আজকে ভূত এফএমের পরে আমরা আমাদের ভূত এফএমের ফার্স্ট যে ফিল্ম সেটা রিলিজ করব এবং সেটা আপনারা দেখতে পারবেন। অবশ্যই আশা করছি যে আপনাদের ভালো লাগবে, কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। সো ভূত এফএম শেষ হয়ে যাওয়ার পরেও একটু চোখ রাখবেন যে ফিল্মটা দেখার জন্য। তো যাই হোক, আমরা আশা করছি যে আপনাদের অনেক আনন্দ দেবে। কীভাবে কমিউনিকেট করতে হবে আমাদের সাথে একটু জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ভূত.fm, উইচ ইজ BHWTFM@RADIOFORK.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.fusti and www.facebook.com/bhutafm.rattle। সেখানে এসে আপনি আমাদের লিখতে পারেন, আমাদের জানাতে পারেন, আমাদের পোস্টের যে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং আজকের যে ফিল্ম রিলিজ হবে সেটার জন্য অপেক্ষা করতে পারেন, চোখ রাখতে পারেন সবসময়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই 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 আপনারা টুইটারেও আপনারা আমাদেরকে ফলো করবেন এবং আমাদের রাসেল আন্ডারস্কোর ভূত এফএম গেলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। সো ইটস ভেরি ইজি। আর সেই সাথে বলবো যে আজকের ঘটনাগুলো অনেক মন দিয়ে শুনবেন, কারণ আজকের সব স্টোরিগুলোই অনেক 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 স্পেশাল। তো শুরু করছি আজকে আমি একটা ইমেইল দিয়ে, এবং সেই ইমেইলটি আশা করছি আপনাদের অনেক আনন্দ দেবেন। পড়ছি, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন সেটা জানতে চাইলাম না, কারণ আপনি সব সময় ভালোর দলে। মহান আল্লাহ পাক আপনাকে যেন সব সময় সুস্থ ও ভালো রাখেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, আমি অনেক বছর ধরে ভূত এফএমের সাথে আছি এবং আগামীতেও ভূত এফএমের সাথে থাকতে চাই। আমি এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম যেটি সিলেক্ট করা হয়েছিল এবং সেটা পড়ে শোনানো হয়েছিল, এর জন্য ভূত এফএমকে ধন্যবাদ। আমার পক্ষে স্টুডিও আসা সম্ভব নয় তাই ঘটনাটি লিখে পাঠালাম। আমি যে ঘটনাটি পাঠালাম সেটা নাটোরের লালপুর উপজেলাতে ঘটে যাওয়া একটি ঘটনা, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের নির্মম ঘটনা। আমি নাটোর জেলার লালপুর থানার কোনো এক গ্রামে বাস করি, বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি। ঘটনাটি লালপুর থানার দূরদুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকে শুনেছি, ওই গ্রামে অনেক প্রচলিত একটি ঘটনা। এবার ঘটনায় আসি, 1985 থেকে 1990 সালের মধ্যে ঘটনা। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, 5 মেয়ে ও 3 ছেলে, মাত্র 6-7 বিঘা জমি ছিল। আজাদ মিয়া একজন দরিদ্র কৃষক, অনেক কষ্ট করে এত বড় সংসারের ভার বহন করতে হতো তাকে। ছেলেদের মধ্যে বড় সন্তান লতিফ আর ঘটনাটি তাকে নিয়ে, সংসারের অভাব অনটনের কারণে 14-15 বছর বয়স থেকে লতিফ তার পরিবারের সাথে কৃষিকাজ করতেন। লতিফ কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে কোনো এক দোকানে কাপড় সেলাইয়ের কাজ করতেন। এক বছরের মধ্যে লতিফ সেলাইয়ের কাজ শেখা সম্পন্ন করে। এরপর লতিফ একটি পুরনো সেলাই মেশিন ক্রয় করে, তার নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করতে দিল। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে তাদের অভাব অন্টনের কোনো শেষ নেই। এত বড় সংসারে তার বাবা ও লতিফ উপার্জনের অর্থ দিয়ে কষ্ট করে তাদের সংসারে চালাতে হয়। লতিফের বাড়ির আশেপাশে ছিল অনেক বড় বড় কয়েকটি আম গাছ, বিশাল দুইটা লিচু গাছ, আর বাড়ির চারদিকে বাঁশ ছাড়। বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি গ্রাম, লতিফ এক গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছিল, তখন রাতে লিচু গাছের নিচে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ লতিফের ঘুম ভেঙে গেল, চোখ খুলতেই দেখল লিচু গাছটি আলোতে ছেয়ে গেছে। এটা দেখে লতিফ প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে লতিফ বাড়ির ভেতরে চলে যায়। এভাবে কিছুদিন পার হবার পর লতিফ ঘটনাটি ভুলে যায়। লতিফ আবার একদিন রাতে ওই লিচু গাছের নিচে ঘুমোচ্ছিল, তখন দেখল আবারও পুরো গাছটি আগের মতো আলোকিত হয়ে গেছে। এবার লতিফ ভয় না পেয়ে সাহস করে বিষয়টি বোঝার চেষ্টা করলো এবং দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে লতিফ স্পষ্ট দেখতে পাচ্ছে। সাদা পোশাক পরে লিচু গাছের ডালে মেয়েটি বসে আছে, আর তার সাদা পোশাক থেকে আলো বের হচ্ছে, সেই আলোতে পুরো গাছ আলোকিত। সেই সাদা পোশাকটির নারীটিকে আর কেউ নয়, সেটি হলো একটি জিন বা পরী। এবার লতিফকে বলল সে যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি করবে না, সাধারণত মানুষের মতো করেই সে কথা বলছে, এবং বলল যে তাকে যে দেখেছে এই কথাটা কাউকে না বলতে। তারপরে এইভাবে প্রতিদিন রাতে কখনো লিচু গাছে, কখনো বাগানের নিচে তার সাথে কথা হতো লতিফের, সে কাউকে বলেনি। হঠাৎ সবাই লক্ষ্য করলো তাদের সংসারে অভাব দূর হতে লাগলো। সে এবং তার বাবা উপার্জনের অর্থ দিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে লাগলো, কিছু অর্থ সঞ্চয় হতে লাগলো, লতিফের সেলাইয়ের কাজও আগের তুলনায় অনেক বেশি হতে লাগলো, সবকিছুতে বরকত লাভ হচ্ছিল। লতিফ প্রতিদিনের মতো এক রাতে সেই মেয়েটির সাথে কথা বলছিল, হঠাৎ পাশের বাড়ির একজন দেখে ফেলে, তার নাম খলিল বিহারি, আর বিহারি বলতে পাকিস্তানি একটি বংশকে বোঝায়। তিনি একজন কবিরাজ ও কৃষক, তবে কবিরাজ হিসেবে তার অনেক সুনাম ছিল, অনেকেই বলে সে নাকি কালো জাদু করতে পারে। খলিল বিহারি লতিফকে জিজ্ঞাসা করে, এখানে তুই এত রাতে কি করিস? একটু আগে এখানে অনেক আলো দেখলাম, কিসের আলো? লতিফ বলল, কই না তো, আমি তো কোনো আলো দেখিনি। এইভাবে কথা এড়িয়ে সে বাড়িতে চলে গেল। আবারও আগের মতোই গভীর রাতে তার কথা হয়। মানুষের আসার শব্দ পেলেই সেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়, আলো ছড়ানো বন্ধ হয়ে যায়। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ একদিন সেই মেয়েটি লতিফের সাথে দেখা করতে আসা বন্ধ করে দেয়। তারপর থেকে লতিফ অসুস্থ হয়ে পড়ে, আস্তে আস্তে লতিফ রোগা হয়ে যেতে থাকে। তার শরীরে হাড় ছাড়া মাংস ছিল না, তার সব সময় চিৎকার করে সে কান্না করত, বাদুড়ে যেমন করে ডাকে ঠিক সেভাবে কান্না করত, মাঝে মাঝে বিড়ালের মতো সুরে। লতিফের পরিবার এবার এলাকার অনেক ডাক্তার দেখিয়ে কিছুতেই ভালো করতে পারল না। তার বাবা জমি বিক্রি করে, বড় বড় ডাক্তার দেখিয়ে কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। অনেকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি ছিল লতিফ, কিন্তু কিছুতেই কিছু হয় না, রোগটা কি সেটাও ডাক্তার বলতে পারে না। এভাবে একটি বছর পার হয়ে গেল। পরে একজনের কথা মতো তাকে চাঁপাইনবাবগঞ্জের কোনো এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন হুজুর বলেন, অনেক দেরি হয়ে গেছে, একে আর বাঁচানো যাবে না, তাকে কালো জাদু করা হয়েছে। হুজুর আরো বলেন, এই কালো জাদুটি করতে ব্যবহার করা হয়েছে একটি জীবিত বিড়ালকে। প্রথমে বিড়ালটি জবাই করা হয়েছে, তারপর বিড়ালের শরীরে কয়েক হাজার সূঁচ লাগানো হয়েছে এবং মন্ত্র পাঠ করা হয়েছে, এই কালো জাদুটি তারপরে তৈরি করা হয়েছে। এরপরে বিড়ালটি নদীর পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে। হুজুর বলেন, তাকে বাঁচানো যাবে না, বাঁচানো যেতে পারে, তবে একটা শর্ত আছে, ওই মৃত বিড়ালটিকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু এই কাজটি কারো পক্ষে সম্ভব নয়, তাই তাকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। হুজুর আরো বলেন, লতিফের সাথে যে মেয়েটি ছিল তার শরীর বন্ধ করার কারণে এবং বাড়িটাও কালো জাদু দিয়ে বন্ধ করার কারণে জিন পরি বা মেয়েটি লতিফের কাছে আসতে পারে না। হুজুর লতিফের শরীরের বন্ধটা নষ্ট করে দেয় এবং বাড়ি বন্ধ সেটাও নষ্ট করে দেয়, কিন্তু কে এই কালো জাদুটি করেছে সেটা হুজুর বলতে অস্বীকার করেন। এবার লতিফকে বাড়িতে নিয়ে আসা হয়, পরিবারে কান্নার ছায়া নেমে আসে, পুরো গ্রামে লতিফের কথাটি ছড়িয়ে পড়ে, গ্রামের লোকজন দলে দলে দেখতে আসে তাকে। সেই রাতেই মেয়েটি শেষবারের মতো লতিফের সাথে দেখা করতে আসে। লতিফ এবার সব লোকজনকে বাইরে যেতে বলে। তখন মেয়েটি লতিফকে বলে, কালো জাদু দ্বারা পুরো বাড়িটি বন্ধ করে রেখেছে, তাই আমি বাড়িতে বা শরীরে প্রবেশ করতে পারিনি। সে আরো বলে, কালো জাদু করেছে আর সে আর কেউ নয়, খলিল বিহারি, আর তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। সবকিছু বলে জিন পরীটি কান্না করতে শুরু করে। তারপর সে রাতে লতিফ এবং তার পরিবারের সকল লোকজনকে এই ঘটনাটি বলে যায়। সেই ঘটনাটি বলার কিছুক্ষণ পরে ভোরের দিকে লতিফ চলে যায় না ফেরার দেশে। অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, চলে গেল একটি মায়ের সন্তান, সবাইকে ছেড়ে গেল উপার্জনের সেই ছেলেটি, ঝরে গেল একটি বীর মুক্তিযোদ্ধার সন্তানের প্রাণ। তারপর থেকে এলাকাবাসী খলিল বিহারের উপরে সব ক্ষোভ প্রকাশ করে, কিন্তু প্রমাণ তো নেই, কালো জাদুর বিচারের কোনো আইন নেই। খলিল বিহারি অস্বীকার করে। বাড়ি ছাড়া কিছু দূরেই দাফন করা হয় লতিফকে। এরপর থেকে প্রতিদিনই লোকজন আসত গভীর রাতে, কবরটি আলোকিত হয়ে থাকতে দেখত এবং কবরের পাশে দেখত কেউ যেন কান্না করছে। সময়ের অনেক ব্যবধানে এখন লতিফের কবর আলোকিত হয় না, এখন আর কেউ কবরে কান্নাও করে না। লতিফকে সবাই আস্তে আস্তে ভুলে গেছে, ভুলেনি শুধু মা বাবা, এখনো উপার্জনের সেই ছোট ছেলেটির কথা মনে হলে কান্না করে বাবা মা। কবিরাজ খলিল বিহারি এখনো বেঁচে আছে, এখন তার বয়স 107 বছরের বেশি। তিনি যে লতিফকে কালো জাদু করেছিলেন এখন তিনি সেটা স্বীকার করেন, তিনি মনে করেন যে তিনি যেটা করেছেন সেটা ভুল। লতিফ বিহারি এখন 11 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, লতিফের মতো শরীরের গড়ন হয়েছে, খলিল বিহারির শরীরে হাড় ছাড়া মাংস নেই, বাদুরের মতো কালো হয়ে গেছে, আর কান্না করেও বাদুরের ডাকের মতো। খলিল বিহারি এখন মনে করে হয়তো মৃত্যু তাকে ভুলে গেছে, কালো জাদুর অভিশাপ এখন তার এই করুণ পরিণতি ডেকে নিয়ে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া গত 4 বছর আগে মারা গেছেন। আজাদ মিয়ার কয়েকজন সন্তান বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন। ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। আমি ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমরা এখন সরাসরি চলে যাব বাবু ভাইয়ের কাছে, আমরা একটা ঘটনা শুনে আসবো তার কাছ থেকে। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। চলুন শুনে আসি।
হ্যালো রাসুল ভাই, থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসুল ভাই, এই কাহিনীটি আমি বলবো হচ্ছে আপনার জার্মানির একটা কাহিনী।
জি,
সাইফ নামে একজন শেয়ার করেছে আমার কাছে, সে একজন বিদেশির কাছে শুনেছে, যার কাছে শুনেছে তার নাম ছিল লুথান, অ্যান্ড লাস্ট নেমটা আমি আসলে খেয়াল করতে পারছি না, সামথিং ডিফারেন্ট। ওকে, সো লুথানের কাহিনী এটি। লুথান যিনি আর কি, সে তার বয়স হচ্ছে এখন প্রায় 50-60 বছর, মানে 50-60 এরকম আর কি মধ্য বয়সী আর কি একজন মানুষ। তো এটা হচ্ছে তার যখন যৌবন টিনেজ পার হয়েছে, জাস্ট ওইরকম সময়কার একটা কাহিনী। আর লুথান যেখানে থাকতো সেটা হচ্ছে জার্মানির এমন একটা অঞ্চল যেটা হচ্ছে আপনার পুরোপুরি লাইক ফরেস্ট এরিয়ার কাছে, মানে জঙ্গল এবং পাহাড় এবং এই ধরনের জিনিস। এবং ওই অঞ্চলে আপনার পুরনো কিছু পরিত্যক্ত ক্যাসেলও ছিল, বিশেষ করে মানে একটা বড় ক্যাসেলের আন্ডারে কিছু ছোট ছোট ক্যাসেল আর কি, এরকম ছোট ছোট মানে ছাউনি, মানে একসময়কার সেনা ছাউনি টাইপের এরকম ছিল আর কি। তো ওই অঞ্চলেও থাকতো এবং ও বেড়ে উঠছিল ওখানেই। তো ওখানে অনেক রকমের কুসংস্কার চালু আছে ছোটকাল থেকে, ও শুনেছে যে বিভিন্ন রকমের, যেমন এই যে আমরা যে এখন শুনি অনেকটা লাইকেন বা ওয়েরওফ, এই ধরনের জিনিস কিন্তু ওখানে খুব বেশি প্রচলিত, এই ধরনের মিথ যে ওরা বিশ্বাস করতো ওই ওই গ্রামের লোকরা যে ওয়েরওফ বলে কিছু আছে, যদিও অনেকেই দেখেনি। বাট আমরা যেমন ছোটকালে রাসেল ভাই কাহিনী শুনি যে মান্দভূত গেছভূত, হ্যাঁ এই ধরনের জিনিস আমরা শুনি না, যে মাছ নিতে আসছে হাতের মধ্যে ছেঁকা দিচ্ছে এরকম। সো থিংস লাইক দ্যাট, ওই জিনিসগুলো ওরা শুনতো লাইকেনের কাহিনী ওই অঞ্চলে, যেরকম এসে যাই হোক লুথান ছোটকাল থেকে এগুলো শুনে শুনে অভ্যস্ত এবং ও ওই অঞ্চলটা দেখত, নিজের গ্রাম নিজের গ্রামের আশপাশের যে টেরিটরি এইসব জায়গায় ও দেখতে এবং ঘুরতে ঘুরতে চলে যেত দৌড়াতে দৌড়াতে যখন কম বয়স বেশ চলে যেত। তো এরকম দেখতে দেখতে ও প্রায় ক্যাসেলগুলোর কাছে যেত, যে ওখানে ঢোকার সাহস পেত না, ওখানকার যে কিউরেটর তাকে জিজ্ঞেস করতো যে এখানে আমি ভিতরে ঢুকলে কি আছে, তো বলতো যে তুমি যাও ওখানকার মিউজিয়াম আছে মিউজিয়াম দেখো কিন্তু বাট আর কিছু ঘুরতে পারবা না। তো বাট ও কথা না শুনে ও ওই ক্যাসেলের বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করতো কিন্তু খোলা পেত না, কিন্তু ঘুরতো। ও বলতো যে ক্যাসেলের কিছু কিছু জায়গা খুব রহস্যময় ছিল, হ্যাঁ, যেমন স্পেশালি একটা রুম ছিল যেখানে নাকি ঢোকার কোনো উপায় ছিল না, বাট সে বিভিন্ন রকম শব্দ শুনতো ভিতর থেকে। তো এরকম সিচুয়েশনে ও বড় হতে হতে আর ওর যখন নাকি বয়স ওরকম আর কি টিনেজ থেকে ছাড়ায় উঠছে একটু বড় হচ্ছে, তখন তো ও শুনতে পায় যে ওর বন্ধুদের কাছে যে ওদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে লাইক অ্যারাউন্ড লাইক 40 মাইল এরকম দূরে একজন কালো জাদুকর আছে। কালো জাদুকর বলতে হি ইজ মানে আর কি মানে এমনিও সে কালো, গায়ের রঙও কালো, সে হচ্ছে আপনার কালো বংশভূত আর মানে আফ্রিকা থেকে এসছে কোনো জায়গা থেকে এবং সে করেও কালো জাদু। তো তার কাছে গেলে নাকি অনেক কিছু দেখা যায়। তো ওর বন্ধুদের কাছ থেকে শোনে যে ওর এক বন্ধু নাকি এরকম দেখেছে যে পাখি থেকে মানে একটা পাখি তার বন্ধু নাকি একদিন দেখেছে দূর থেকে, তো আসছিল একটা বিজনেস কাজে আর কি ব্যবসার কাজে গেছিল, তার বাবা পাঠাইছিল, আসার সময় নাকি ওদিক দিয়ে আসতেছিল, তার সময় নাকি দেখছে যে একটা বাজ পাখির মতো উড়ে এসে বসলো, বসার পর সে মানুষ হয়ে ওই কালো জাদুকরের যেখানে থাকে সেই ঘরটার দিকে চলে গেল আর কি বাসাটার দিকে। তো শুনতে ওই কালো জাদুকরের কাহিনী শুনে ও বললো যে মানে আমি খুব আগ্রহী এর সাথে মিট করতে, কারণ আমার খুব ইচ্ছা এসব জাদু শেখার। তো ওর ফ্রেন্ড বলে যে আচ্ছা তুমি ইউ ক্যান গো অ্যান্ড ইউনো তুমি শিখতে পারো ওর কাছ থেকে যদি যাও ইফ ইউ ওয়ান্ট, বাট তোমার সেই সাহসটা কি আছে কিনা। ও বলে তোমরা তো আমার জানোই আমি যেরকম সাহসী, এমনিও অনেক সাহসী ছিল ছোটকালে নাকি বন্ধুদের সামনে মানে ওই যে কোনো গর্তে সাপ আছে কি সাপ, এটা কি সাপের গর্ত নাকি ঈশ্বর গর্ত, হাত ঢুকাই দিত, এরকম সাহসী ছিল সে। তো ও এগুলো শুনে সে ওখানে চলে যায় আস্তে আস্তে, মানে ওখানে যায় একদিন যে খুঁজে খুঁজে বের করে যে কোথায় থাকে কালো জাদুকর। তো যেই জায়গায় কালো জাদুকরটা থাকে সেটা ঠিক ও আরেকটা গ্রাম, বাট গ্রাম থেকে একটু দূরে একটু বাইরে আর কি একটু বাইরে, মানে একটা একটু পাহাড়ি এলাকা আছে ওইটার পাদদেশে, ওখানে ওখানে একটা কুড়ে ঘরের মতো করা আর কি হাট টাইপের করা ওখানে থাকে। তো যায় ওখানে যেয়ে দেখে যে বেশ তখন শীত পড়তেছে আর কি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ, ওই অঞ্চলটা এমনি ঠান্ডা। তো দেখতেছে যে ওখানে মানে ফেন্সের ভেতরে ঢুকে ঢোকার পরেই দেখে যে ভেতর থেকে একটা খুব ব্রাশ ভারী কণ্ঠ ওকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তো ডাচ ভাষায় কথা বলতেছে কিন্তু কণ্ঠটা হচ্ছে আপনার মানে আর কি মানে একটা ডিফারেন্ট টান আছে আর কি অ্যাকসেন্ট আছে ডাচের সাথে। তো বলে যে আমি এখানে আসছি তোমার সাথে কথা বলতে, আপনাকেই দেখতে আসছি আমি, আমি এখানে খবর নিয়ে আসছি আপনি নাকি এখানে কিছু মানে আপনার ছাত্র আছে আপনি জাদু শেখান। বলে না আমি কোনো জাদু শেখাই না, তুমি এদিকে আসো, তুমি যেখানে দাঁড়ায় আসো জায়গাটা এমনি তো বিকাল হয়ে যাচ্ছে নিরাপদ না, এখানে কিন্তু উলস আছে অনেক নেকড়ে আছে আশেপাশে, তো তুমি চলে আসো। ওকে নিয়ে যায় ডেকে ভিতরে, তো নেওয়ার পরে ও বলে যে তুমি এই ধরনের কথা কোত্থেকে শুনছো যে আমি জাদু শেখাই, আমি কোনো জাদু শেখাই না কাউকে। তো বলে যে না আমি এরকম এই করতে বলতে কি তুমি তো তোমার বন্ধুর কাছ থেকে শুনছো আমার সম্পর্কে। সে বুড়াটা বলে দেয় তোমার বন্ধু সে আমাকে দেখছে বা আমার সাথের কাউকে দেখছে এবং দেখে তোমাকে বলছে। তো বলে যে যাক আপনি যদি জেনেই থাকেন যে আমার বন্ধুর কাছ থেকে আমি শুনে আসছি তো আপনি তো জানেনই এই। তো সে জিজ্ঞেস করতেছে যে আপনি কোত্থেকে আসছেন এখানে, সে বলছে যে আমি এখানে আসি হচ্ছে যে অনেক আগে আমার আসার ই নাই, আমার পূর্বপুরুষ আসছিল এখানে মানে আমার আমার বাবা আসছিল, তার বাবা আসার পরে সেখান থেকে আমি রয়ে যাই এখানে, অ্যান্ড সেটা অনেক আগের কথা আফ্রিকার থেকে আমাদের ইয়ে আসছিল এখানে। যাই হোক তো তুমি এখানে আসছো জাদু শিখতে, বাট জাদুর এই যে শেখার যে প্রসিজার এগুলো এত সোজা না, তুমি জাদু শিখে কি করবা, তুমি কি মানে একজন মানে খ্রিশ্চান মানে খুব কঠিন। বলে না আমি কোনো নিয়ম মানা কোনো রকম মানুষ না, যদিও আমার খ্রিস্টান ফ্যামিলিতে আমার জন্ম বাট আমি ওরকম নিয়ম মানা মানুষ না, তা আমি যে কোনো কিছুতে আমি আমার হার্ট ওপেন শেখার জন্য। তো বলে ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো, কিছুদিন না থাকলে তো শিখতে পারবে না, আর আই হোপ তোমার কাছে যথেষ্ট টাকা কড়ি আছে নিজেরা চালানোর মতো কাজ, টাকা কড়ি তো আমি তোমাকে তো পারবো না। তো সে বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটাও আছে আর আপনাকে আমি যে আপনার যদি কোনো ফি হয় বা গুরুদক্ষিণা হয় সেটাও আমি দিব। বলে ঠিক আছে তুমি থাকো। তো প্রতিদিন থাকে, ও দেখে দুই দিন তিন দিন এরকম দেখে যে কোনো রকম চেঞ্জ নাই, ও বুড়া নর্মাল মানুষের মতোই চলাফেরা করে বসে, বাট সন্ধ্যার পরে সে বসে ধ্যানে বসে থাকে এবং কিছু ওই ইনসেন্স জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে বসে থাকে ধ্যান করে।
আচ্ছা,
তো বলে যে আমি যেটা শিখতে পারতেছি না কিছু, ওর মানে ওর ভিতরে একটাই আসে যে বুড়া আমাকে কিছু শেখাচ্ছে না। তো একদিন জিজ্ঞেস করে যে দুই তিন দিন যাওয়ার পরে যে আপনি আমাকে শিখাবেন বলছেন, এসে বলে তুমি শেখো বসে থেকেই শিখতে পারবো, আমার সাথে ধ্যান করো। তো বলছে ধ্যানের কোনো প্রসিজার, কোনো প্রসিজার নাই, বসে থাকো আমার সাথে এরকম ধ্যান করো। তো ওর কাছে জিনিসটা খুব বোরিং লাগে, ও মনে করে এটা ননসেন্স। ও তখন ওনাকে বলে যে আপনি যদি আমাকে আসলে কিছু শিখাইতে চান তাহলে বলেন, আদারওয়াইজ এরকম বসে থেকে আসলে আমার সময় নষ্ট করতে আমি আসি নাই। তখন বলে শোনো তোমাকে আমি একটা কথা বলি, তুমি শিখতে আসছো আমার কাছে কালো জাদু, কালো জাদুর কোনো প্রসিজার নাই, তুমি নিকৃষ্ট কাজ করবো, যত নিকৃষ্ট মানুষ তুমি নিকৃষ্ট কাজ করবো, নিকৃষ্ট কাজ করলেই তুমি এটা শিখতে পারবা। তুমি কি নিকৃষ্ট কাজ করতে পারবা? সে বলে আপনি আমাকে একটা মানে ওয়ে বলে দেন আমি কি নিকৃষ্ট কাজ করবো। বলে যাও এই যে পাহাড় আছে, পাহাড় থেকে এতখানি দূরে মানে একটা ডিস্টেন্স বলে, এইখানে একটা গ্রেভিয়ার্ড আছে এবং ওই গ্রেভিয়ার্ডে কিছুদিন আগে একটা মেয়েকে মেরে ফেলছে, মানে ইসের থেকে তারা মানে তার অপকর্মের জন্য সে মানে ই করছিল আর কি, প্রেগনেন্ট হয়েছিল আর কি, এবং সে তাকে তাকে তারা ইসে শাস্তি দিয়ে মেরে ফেলছে এবং তার লাশটা ওখানে আছে। তুমি যাবা ওই কবর খুঁড়বা, কবর খুঁড়ে তার হাড্ডি নিয়ে আসবা আমার জন্য, তার বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা, অ্যান্ড দ্যাট ইজ তোমাকে আমি ই বলে দিব, মানে বডি কল তোমাকে আমি দিনক্ষণ বলে দিব এরকম যে নিয়ে আসবা। তো তুমি যখন নিকৃষ্ট কাজ করতে পারবা তখন তুমি নিকৃষ্টজনের মানে সহযোগিতা পাবা। তো জিনিসটা মানে মাথার মধ্যে ঢোকায়, নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্টজনের সহযোগিতা। যাই হোক, তো বসে থাকে এবং ওই ও ধ্যান করে দুই দিন এরকম করতে করতে একদিন ওকে সন্ধ্যার সময় বলে যে আচ্ছা আজকে তোমার সময় হয়েছে, তুমি আজকে যাও, আজকে সন্ধ্যার পর থেকে তুমি যাও, বাট তুমি খেয়াল রাখবা যে তোমার যাওয়ার পথে যত কিছু আসবে তুমি কোনোটাকে কিন্তু কেয়ার করতে পারবা না, তোমার যাওয়ার পথে নেকড়ে আসতে পারে, পিছন থেকে ডাক শুনতে পারো, ভয় দেখানোর জন্য, হ্যাঁ তুমি কিন্তু এটা ভয় পেতে পারবা না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ডু, যখন তুমি হাঁটটা নিবা, হাঁটটা নেওয়ার পরে কিন্তু তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, মোটামুটি আর কেউ ক্ষতি করতে পারবে না, আর তোমাকে আমি কিছু ই দিয়ে দিচ্ছি, আরোগ দিয়ে দিচ্ছি, এই আরোগুলা তুমি ওই কবরের পাশে রেখে আসবা। তো ও শুনে শুনে বলে ঠিক আছে নো প্রবলেম, সে বলে তাকে রিচুয়াল দেয় এবং গায়ে একটা তেল মাখতে দেয়, খুব দুর্গন্ধওয়ালা তেল, মানে বলে খুব মানে বাজে একটা গন্ধ, বলে যে এটা মাখলে তোমার যে আর ক্ষতি শান্ত হওয়ার সম্ভাবনা নাই। তো ও চলে যায়, ও তো আচ্ছা যাওয়ার আগে ও জিজ্ঞেস করে যে আমি যে আপনি আমাকে যে দিবেন কিছু আমাকে শেখাবেন, এটার ই দক্ষিণা কিনতে হবে, বলে এটা দক্ষিণা কিচ্ছু না, তুমি যখন এই যে যাবা, যাওয়ার আগে আমাকে তুমি লিখে দিয়ে যাবা, তোমার হাত কেটে, তোমার হাত থেকে একটু কেটে তোমার ব্লাড দিয়ে আমাকে এই কাগজে লিখে দিয়ে যাবা, আমি তোমার শিষ্য হলাম, এরকম কিছু কথা।
খুবই ইন্টারেস্টিং।
হ্যাঁ, তো ও এটা স্বীকার করে এবং রাইট এট দ্যাট মোমেন্ট সে ওরকম তার কাছে একটা কাগজে দেখে যে পুরানো কাগজ, কাগজটা ইজ লাইক হোল্ডেটে হয়ে গেছে, কাইন্ড অফ লাইক লাইক প্যাপিরাস বলতো যে আগে ওরকম পাতার মতো মানে প্রাচীন একটা কাগজের মতো বের করে এবং সে ওই হাত কেটে ওইখান থেকে রক্ত দিয়ে সে তাকে ডাচ ভাষায় লিখে দেয় যে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, আর তারপর সে বের হয়ে যায়, গায়ের মধ্যে তেল মেখে চলে যায়। তো যখন যাচ্ছে যেতে যেতে প্রথম যে শহর অঞ্চল পার হয়ে যায়, যখন আরেকটু রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দেখে যে দুই পাশে ওখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, বন এবং দূরে পাহাড় আছে, এবং ওখান থেকে সে হঠাৎ করে ওই যে উলফের শব্দ শুনতে থাকে, মানে এই ধরনের মানে হাউলিং
যেটা
উলফের হাউলিং শুনতে থাকে এবং পাশ থেকে যে বন আছে ওটার মধ্যে খসখস 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 শব্দ মানে কিছু দৌড়ে যাচ্ছে এরকম। তো সে এগুলো খুব একটা ভয় পায় না, সে চিন্তা করে যে আমি কি করব। তখন ও যখন নাকি বেশ খানিকটা রাস্তা পার হয়ে যায় হঠাৎ করে সে দেখে যে গাছের ফাঁক থেকে কতগুলো চোখ দেখা যাচ্ছে, তাকিয়ে আছে। তো বুঝে যে এগুলো মেবি উল্ফ হতে পারে, তো সে একটা গাছের পাশ থেকে একটা ডাল ভাঙার চেষ্টা করে, খুব ই করে ঠাস করে ডালটা ভাঙে, ডালটা ভেঙে সে এগিয়ে যেতে থাকে। তার চিন্তা ভাবনা হচ্ছে যদি এটা যদি ওকে নেকড়ে বাঘ আক্রমণ করে তাহলে সে ওটা দিয়ে তাড়িয়ে দেবে বা বাড়ি দেবে বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, যেতে থাকে, যেতে 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 একসময় সেই প্রাচীন কবরস্থানের কাছে এসে পৌঁছায়, পৌঁছায় দেখে যে বিশাল একটা গেট পুরানো এবং ওই যে কবরস্থানের গেটের সামনেই কাছেই সেই নেকড়ে বাঘের আপনার ই মানে একটা স্ট্যাচু টাইপের রাখা, স্কাল্পচার রাখা, এবং সে ঢুকে যায়। ঢুকে যে ও ডিটেক্ট করে, ওকে বলে দিছিল যে এরকম সাইডে হবে তোমার কবরটা, তো ওরকম খুঁজে খুঁজে সে ডিটেক্ট করে যে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ওয়ান। এর মধ্যে কিন্তু আকাশে চাঁদ উঠছে, দেখতেছে, তো কবরটার কাছে যায়, কবরটার কাছে যে সে ওই যে হাতের ডালটা ছিল ওইটা দিয়েই সে চেষ্টা করে মাটি সরানোর কাজটা, অনেক কষ্ট করে হাত দিয়ে মাটি দিয়ে করতে করতে নিজে মাখামাখি হয়ে যায় মাটিতে, এরকম করতে করতে খুব মানে টাইম কনজিউমিং ব্যাপার, দেখতেছে যে চাঁদ এক জায়গার থেকে আরেক জায়গায় উঠে গেছে ওর কাজ করতে করতে, এবং সে হাঁপাচ্ছে। এর মধ্যে কিন্তু সে কোনো রকম অন্য কোনো শব্দও পায়নি, কিচ্ছু পায়নি, মানে অন্য কোনো শব্দ, কোনো উলফের ডাকাটাকি সব বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মাঝে মাঝে ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে যে ঝিঝি পোকার ঝিঝি ডাকতেছে, এরকম করতে করতে এক সময় সে কফিনটা আবিষ্কার করে যে কফিন সে পেয়ে গেছে। তো সেই সময়কার পুরানো কফিন, অনেক কষ্টে সে ডালাটাকে খুলে, কারণ ডালাগুলো তখন নাকি ওই যে ই দিয়ে লাগাই দিত আর কি, নেল দিয়ে আটকাই দিত আর কি, অনেক কষ্ট ডালা টেনে সে খুলে খুলে দেখে নিজের হাতটা ছিলে গেছে খুব। ডালা খোলার সময় ওর মনের কি হয় যে একটা মরা মানুষ আমি, মানে এই ধরনের জিনিসটা এক্সপিরিয়েন্স করে এসে, টান দিয়ে যখন সরে একটা বোটকা একটা গন্ধ সে পায়, একটা বোটকা গন্ধ আসে ওখান থেকে, তারপর সরায় দেখে যে সে একটা মানে লাশ, একটা মেয়ের লাশ এরকম ই করে রাখা, এবং এটা ইস লাইক স্টিল স্টার্টেড টু ডিকম্পোজ, হ্যাঁ মানে পুরোপুরি খাওয়া হয়নি, মানে ই হয়ে যাচ্ছে আর কি, মানে পচা শুরু করছে আর কি, এরকম একটা অবস্থা। তো এরকম করতে করতে ওর কোমরের মধ্যে ছুরি ছিল একটা, ও ছুরি দিয়ে করে কি বাম হাতটা ডিটেক্ট করে বাম হাতটা কাটে, ই করে কাটে, দেখে যে এরকম মানে ময়লা ই বের হচ্ছে, কেটে ওর হাতটাকে সরায় নেয়, কারণ ও জানে যে হাতটাকে তো ওইভাবে সে নিতে পারবে না, সে হাতটাকে কেটে ওইভাবে হাতটাকে নেয়। হাতটাকে নিয়ে যখন নাকি সে বুঝে যে আমি হাতটা আলগা করে ফেলছি, হাতটাকে নিয়ে যখন সে উঠতেছে তখন নাকি সে দেখে যে ওই ইটা মানে মেল লাশটা যে সে তাকায় তাকায় মুখটা হা করে, মুখের থেকে মনে হয় যে কতগুলো পোকা বের হয়, এবং আরেকটা হাত দিয়ে তাকে চেপে ধরে, আরেকটা হাত দিয়ে যখন চেপে ধরে তখন সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। ভয় পেলেও ওর মানে হিতহিত জ্ঞানটা পুরোপুরি মানে না হারায়, ও যেটা করার হাতে যে ছুরি ছিল ওইটা দিয়ে ওই হাতের মধ্যে কোপ মারে, কোপ মেরে হাতটাকে সে কেটে ফেলে, কেটে ফেলে সে হাত নিয়ে ঝেড়ে দৌড় দেয়। তো ও যখন দৌড়াচ্ছে ওর মনে হচ্ছে যে ওর পিছনে পিছনে কেউ হাহাকার করতে করতে দৌড় দিয়ে আসতেছে, হাহাকার করতে করতে দৌড় দিয়ে আসতেছে, এবং মানে খুব ও তারপর ওর হাতে যে কাটা হাত ছিল সেটা সে ছাড়ে না, সে ছেড়ে দৌড় দিয়ে আসে, এসে ওই বাসা পর্যন্ত চলে আসে আর কি, চলে এসে ওই যে ইদে ছিল যে নাকি ওই যে ওঝা দিয়ে আসছে আর কি, তার কাছে তার নাম ধরে ডাকা শুরু করে, সে আসে, এসে দেখে যে ওকে অবস্থা দেখে ও বাকি আর এত ধোঁয়াশা মনে করতে পারে না, বেহুশ হয়ে যায় আর কি, মানে সেন্স ওইভাবে আর কাজ করে না ওর। যাই হোক, পরে যখন তার হুশ ফিরে তখন দেখে যে ওর গায়ের মধ্যে পট্টি দেওয়া, মাথার মধ্যে অনেক জ্বর ছিল, তো তাকে বলতেছে যে ওই যে জাদুকর যে তুমি তো কাজ করছো, সো তোমার মোটামুটি হয়েছে, তোমাকে আমি আস্তে আস্তে আমার শিষ্যত্ব দিচ্ছি এবং তুমি অনেক কিছু পারবা, তো ফার্স্টের দিকে তুমি যখন নাকি এই সাধনাটা শুরু করবা তখন থেকে কিন্তু তোমার কাছে অনেক কিছু আসা শুরু করবে, ভয় পেও না। তো তখন ওই জ্বরের মধ্যে অতটা খেয়াল নাই, বাট পরবর্তী তোর যখন জ্বরটা ভালো হয় তখন সুস্থ হয়ে বসে, তখন সে বলে যে না আমি কিছু ভয় পাই না। কিন্তু ওর জ্বর ভালো হওয়ার আগ থেকেই যেটা সে মানে ফেস করা শুরু করে, ওই বাসার মধ্যে যেখানে ও শুয়ে রয়েছে ওর মাঝে মাঝে মনে হচ্ছে যে ওর আশপাশ থেকে দৌড়াচ্ছে, লাইক ওকে সার্কেলিং করে দৌড়াচ্ছে, জানালার মধ্যে নক করে, ধাপ ধাপ করে ওর নাম ধরে ডাকে। হ্যাঁ, তো যেদিন ওকে প্রথম ইসে বসায়, ওই ওকে ওই সাধনার মধ্যে বসায়, ওর যে যে ওঝাটা বলে যে আজকে তোমাকে আমি ফার্স্ট সাধনা দিচ্ছি, তুমি বসো, এবং ফার্স্ট ইউল ফেস দ্য থিং দ্যাট তুমি যার সাথে অবিচার করছো তাকে তুমি ফেস করবা সবচেয়ে প্রথমে। তো ও কি করে আপনার বসে, ওখানে বসার পর বলে যে আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি এখানে একা থাকবা, আজকে কিন্তু আমি নাই এখানে। তো বসে থাকে রাতের বেলা, ওর ওকে যা যা শেখায় দিয়েছে ওই জিনিসটা সে বিড়বিড় করে পড়ে এবং আলোক জ্বালায় দেয়। তো রাতের বেলা বসে আছে, এক সময় দেখে যে ওর যে পিদিমটা ছিল যেটা নাকি একটা বাতি জ্বলতেছিল ওইটা আস্তে 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 ফট করে নিভে যায়, ওইটা ওইটা নিভে যাওয়ার পরে রুমের মধ্যে মনে হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা মানে খুব মানে টেম্পারেচার অনেক ফল করে, মনে হচ্ছে যে রুমের মধ্যে যে হিটিং সিস্টেমটা কাজ করতেছিল ওইটা আর একদমই কাজ করতেছে না, মানে ওই সময়কার ফার্নেসগুলো ছিল রেডিয়েটর টাইপের আসল ভাই, যে গরম পানি দিয়ে হিট হয় রুম, মনে হচ্ছে যে ওরকম কিছুই কাজ করতেছে না, ওরকম বেশ ঠান্ডা হয়ে যায় পুরো রুমটা। তো এরকম অবস্থায় হঠাৎ করে সে দেখে যে দরজাটা খুলে গেল তার সামনে, এবং আচ্ছা অন্ধকারে ওর কাছে মনে হয় কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে, এবং এসে যখন সামনে দাঁড়ায় ও বুঝতে পারে অবয়বটার মধ্যে কিছু একটা বিদঘুটে কিছু একটা আসে। ও তখন আর এটা কন্ট্রোল করতে না পেরে, ওর কাছে ম্যাচ ছিল, ম্যাচটা জ্বালায়, ম্যাচটা জ্বালায়, একটা ঝলকের জন্য সে দেখে যে একটা মেয়ে দাঁড়ায় আছে যার হাত নাই, দুটো হাতই নাই কাটা, এবং মানে লাইক ওই বিদঘুটে ডিকম্পোজড একটা চেহারা, এরকম একটা তার সামনে দাঁড়ায় আছে এবং এক সেকেন্ডের জন্য সে দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পরই ওর সারা শরীরটা না শক্ত হয়ে যায়, শক্ত হয়ে সে কথা বলার চেষ্টা করে কথা বলতে পারে না, মুখ টুক মানে বাঁকায় আসতে থাকে এরকম, ওর সাথে মানে খুব কিম্ভূত কিমাকার ভাবে পেঁচায় যায়, সে পড়ে যায় ওখানে। তো পড়ে যাওয়ার পরে ওই এক সময় তার আর সেন্স থাকে না, তো ওই ওঝা এসে ওকেই করে, সে বলে যে তুমি পুরা পরীক্ষাটায় পাশ করতে পারো নাই, তোমার এটা একটা পরীক্ষা ছিল যে তুমি যার প্রতি প্রথম অবিচার করছিল তাকেই তুমি ফেস করতে পারো নি, তো তুমি শিখতে পারবা না, তোমার একটা কি বলে ব্যান্ড নামে একটা একটা নাকি কি অসুখ, মানে অসুখ আছে ব্যান্ড বলে, এই এই অসুখটা হয়েছে, এখন তুমি কিন্তু মাঝে মাঝে এরকম মৃগী টাইপের একটা ব্যান্ড তোমার হবে যে তোমার শরীর বেঁকা যাবে, আর এই যে তোমার মুখটা একটু বেঁকায় গেছে এটা কখনো ঠিক হবে না, সো এইটা হচ্ছে তোমার এই নিকৃষ্ট জিনিস শেখার ফসল, যদি তুমি হজম করতে পারতা তাহলে অনেক কিছু হতো, হজম করতে পারো নাই তোমার এই অবস্থা, তো তুমি চলে যাও, তুমি যে বেঁচে গেছো এটা হচ্ছে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা, ভালো সাইডের কৃপা, মানে সে তো আর ওইভাবে ঈশ্বর বলে না, বলে ভালো সাইডের কৃপা, তো আমি আশা করব যে তুমি ভালো সাইডের কৃপাতে যেহেতু পাচ্ছ ভালো সাইডেই চলে যাবা আর খারাপ সাইডে যাবা না, এবং সবসময় কনফিউজ করতে থাকো যে খারাপ কাজটা করছো তুমি, তুমি একটা নিকৃষ্ট কাজ করছো। তো ওই ঈশ্বর ওই লুথানের মুখটা একটু বাঁকাই ছিল, এখন পর্যন্ত নাকি মুখটা একটু বাঁকা, এবং সে তারপর থেকে নাকি খুব প্রায় তার যে চার্চ ছিল চার্চে যে যে কনফেস করতো, তার মানে কনফেস করার পর সবসময় তার মানে পাপের জন্য সে মাপ চাইতো যে সে যে পাপ করেছিল এটা।
থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব ডক্টর আলিফের কাছে, তার আগে আলিফ আর ডক্টর আলিফ আসতে আসতেই আমি কিছু মেসেজ আপনাদের পড়ে নিই, এবং আমরা গতকালকে একটা ফেসবুক লাইভ করেছিলাম যেখানে আমরা গেস্ট আনতে বলেছিলাম যে কাদেরকে আনবো, আপনারা যাদের কথা বলেছেন তারাই আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, এবং আমি এই জন্য আমি অনেক খুশি এবং আশা করছি যে আপনারা সবাই নিজেরাও অনেক আগ্রহ নিয়ে আছেন ঘটনা শোনার জন্য। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তবে তার আগে দেখি আপনারা কি লিখছেন। আপনারা অনেকেই এখানে কমেন্ট করছেন, এবং রুদ্র ইসলাম নাইম বাবু ভাই স্টোরিটা ভালো লাগলো, লাভ ইউ ভূতা ফ্যাম লিখেছেন, এম আই মুন্না আপনার সাথে আছেন, রনি ইমেলটা খুব নাইস ছিল, শামিমুল ইসলাম শাকিল বলছে যে ও মাই গড বাবু ভাই ডক্টর আলিফ ও আফনান ভাই একসাথে, সো ইজ ভেরি হ্যাপি আমার যেটা মনে হচ্ছে। আমার কাছে আরাফাত সাইব তেজ লিখেছেন, শামিমুল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন লিখেছেন খুবই ভয়ের স্টোরি এটা, মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সৌমিক আব্রার, আছেন এস সজীব, আছেন আমাদের সাথে আহমেদ শাকিল, আছেন ফয়সাল কবির চৌধুরী, এম রাউফ ইসলাম হ্যাপি হ্যালোইন জানিয়েছেন রাজশাহী থেকে, এ কে আন আদনান আমাদের সাথে আছেন, সজীব আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাসান মাহমুদ, আছেন আরিয়ান আহমেদ ইমন, এমডি শিখন আহমেদ, এমডি রানা বিশ্বাস সহ আরো অনেকে। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, ফিরে আসবো আবার আপনাদের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন স্ট্রেচিং রেডিও ফুটবল এফএম, চলুন আমরা যাই। আমরা আলিফের আলিফ আরেকবার বলতে হবে,
আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম
আসসালাম,
থ্যাংক ইউ রাসেল ভাই, পরপর দুই সপ্তাহ আমার জন্য খুব আনএক্সপেক্টেড আর কি,
সেটাই
তো। এখন ঘটনা শুরুর আগে ছোট্ট একটা ইনসিডেন্টের কথা বলি, আজকের ঘটনা। আজকে আমার মানে সিস্টার ইন ল আর কি, উনি দুপুরবেলা ভাত খাওয়ার সময় গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন, তো ভাত খাওয়ার সময় গরুর একটা হাড় আটকে যায় গলার ভিতরে, এমন ভাবে আটকে যায় যে উনি এতই বমি করেছেন যে সকালে যা খেয়েছেন সেটাও সব বমিতে চলে আসে, পুরো পেট টেট খালি, অবস্থা খুব খারাপ, এবং একটা পর্যায়ে সহ্য করতে পারছিল না। পরে আমার শাশুড়ি বললো, দেখো আমি জানি না এটা লোকটাকে, এর আগের বার যখন আমার ওয়াইফের যখন কাটা বেঁধেছিল ভোরবেলা খুব বৃষ্টির মধ্যে আমি এই জায়গায় গেছিলাম, একটা লোককে পেয়েছিলাম, আমি জানি না আজকে সেখানে পাবো কিনা, তুমি একটু যাওয়া মাসাতে, আমি বললাম ঠিক আছে চলেন। আজকে বিকালবেলা বিকাল 5:30 দিকে আমার ধানমিপুর থেকে ধানমন্ডি যাওয়ার কথা আর কি, তো আমি ওনার সাথে রিক্সায় উঠি, ওঠার পরে উনি রিক্সাওয়ালাকে নিয়ে খুব বেশি দূরে না গেলাম একটা জায়গায়, দেখলাম একটা বুড়ো লোক বসে আছে চুপ করে বসে তসবি পড়তেছেন, এবং ডিজিটাল তসবি, ছোট ডিজিটাল তসবি গুলো পড়তেছেন। তো আমার শাশুড়ি সালাম আলাইকুম, চাচা আপনি আমাকে চিনতে পারছেন, বাসায় যা কাটা সরে যাবে, কাটা সরে যাবে,
বলার লাগে না,
বলি নাই কিছু, আমি তো সাথে ছিলাম, আমি সাক্ষী, বাসায় যা কাটা সরে যাবে। বাসায় গেলাম রাসেল ভাই, বলে গিয়ে যাওয়ার সময় একটা মসজিদের 10 টাকা দিয়ে যাস, আমরা ওই পাশ দিয়ে একটা মসজিদ পরে আর কি, তো আমরা দান বাক্সে 10 টাকা দিয়ে যাই, 10 টাকা দিয়ে হচ্ছে রিক্সার কাছ থেকে, রিক্সাওয়ালার কাছ থেকে নিয়ে, ওই সময় সাথে ভাঙতি ছিল না, রিক্সাওয়ালাকে বলি যে ভাড়া যা আসবে যাওয়া আসার ভাড়া, আর তুমি যা টাকা দিবে ওটা আমি পরে তোমাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তো ওর কাছে 10 টাকা নিয়ে আমি দান বাক্সে দিয়ে দিই। বাসায় পৌঁছাই, বাসায় পৌঁছানোর সময় রাস্তায় ফোন দিই, কি বলবো, গলা কাটা সরছে, বলে না এখন মানে ইয়াটা সরছে নাকি, হাতটা সরছে নাকি, বলে না এখনো সরে নাই। বাসার একদম নিচে রিক্সাওয়ালাকে যখন ভাড়া দিই, ভাড়া দিলাম শেষ করলাম, হঠাৎ করে আমার মোবাইল ফোনে, সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার শাশুড়ির মোবাইল ফোনে ফোন আসলো যে কাটা সরে গেছে। টাকাটা শোধ হওয়া পর্যন্ত, কাটা সরে নিয়ে আমি যখন টাকাটা দিয়ে ফেললাম, তখনই শুনে ফেললাম যে আপনার ওই হাতটা সরে গেছে। এটা ছিল রাসেল ভাই আমার
অদ্ভুত ঘটনা, একদম একদম
আজকে আজকে পাঁচ ছয় ঘন্টা আগের ঘটনা।
আচ্ছা ওকে,
তো আমার যে ঘটনা সেটা হচ্ছে চট্টগ্রামের, আসলে এটা কিন্তু ঘটনা না, জাস্ট আমার সাথে আজকে একটা ইনসিডেন্ট হয়। তো আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেটা চট্টগ্রামের রাঙ্গনিয়া থানার গুমাইবিল নামক একটা বিলের ঘটনা আর কি। তো ওইখানকার এলাকার লোকজন ওই জায়গাটাকে বলে গোমার বিল,
গোমার বিল।
আচ্ছা, অনেকেই চেনে হয়তো চিনতে পারে। ওই আশেপাশে যে ধান হয় বাংলাদেশের নাকি এক সপ্তাহ ধান মানে ওইখানকার চাল দিয়ে চলে, এত ফেমাস ওই জায়গাগুলো মানে চাল আর কি, ধান আর কি। তো যে লোকটা ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছে আমার ড্যানি ভাই, আমি আগে বলেছিলাম, ওনার এক পরিচিত ভাই, ওনার বাড়ি চিটাগং, উনি ঢাকায় থাকতেন, পড়াশোনা করতেন। ঘটনা 2000 সালের ঘটনা। সেদিন নর্মালি পড়াশোনার প্যারা যাচ্ছিল, হঠাৎ করে একদিন টিফিন টাইমে, রেগুলার প্রতিদিন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার একদিন ওই দিন টিফিন টাইমে আর বাবা মা হঠাৎ করে মানে টিফিন টাইমে বাবা মাকে দেখতে পায় নিচে, যে বাবা মা পারমিশন নিয়ে ওর ছুটি নিয়েছে, হঠাৎ করে ছুটি কেন। পরে বাবা মার সাথে আপনার গাড়িতে উঠে, উঠার পরে জানতে পারে যে ওনার দাদু মারা গেছেন। আমি যে ভাইয়ের কথা ঘটনা বলছি তার নাম হচ্ছে প্রমিত, উনি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের। তো দাদু মারা গেছে, ওনার খুব মন খারাপ হয়ে যায়, ওনাকে খুব আদর করতো আর কি, মনটা এত খারাপ হয়ে যায় যে যেতে যেতে ওনার বেশ খারাপ লাগে। তো চিটং রওনা দিয়ে দেয়, চিটং পৌঁছে, চিটং পৌঁছানোর পরে ওনাদের বাড়ির লোকজন সবাই, ওখানে ওনার দাদু খুব ফেমাস ছিলেন, তো আশেপাশের লোকজন সবাই জড়ো হয়েছিল। তো রিচুয়াল শেষ করার পরে এই যে বিলের ঘটনা বলছিলাম, সেই বিলে ওনার লাশ নিয়ে যায় পোড়ানোর জন্য, আশেপাশে সবাই অনেক মানুষই গিয়েছিল আর কি লাশ পোড়াতে। তো লাশ ধরে নিয়ে আগুনে দিয়েছে আর কি। তো ওখানে আপনার ডিপেন্ড করে কে কিভাবে লাশ পোড়ায়, অনেকে চন্দন কাঠের লাশ পোড়ায়, মানে যে যেরকম বড় লোক সে বা যার যেরকম টাকা আছে সে সেরকম ভাবে লাশ পোড়ায় আর কি। তো ওনার লাশ পোড়ানোর সময় সন্ধ্যা 6টা বেজে যায় পোড়াতে। তো একটা লাশ উনি বললেন যে একটা লাশ নাকি পোড়াতে মানে ক্রিমেশন কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো কেউ কেউ ঘি দেয় বা ঘি দিয়ে পোড়ায়, অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে স্টাইলে পোড়ায় আর কি। তো ওনাদের লাশ পোড়ানোর মাঝখানে রাত তখন 9টা কি 10টা বাজে এমন সময় পড়ছে আর কি, ওই সময় ডেড বডি পড়ছে। উনি বলছিলেন যে এটা ওনার জীবনের প্রথম কোনো ডেড বডিকে পোড়াতে দেখা আর কি, পুড়তে দেখা। হঠাৎ করে এটা তার দাদুর বয়স 75-80 হবে, হঠাৎ করে একটা লোক ঠিক 10টার দিকে তাদের ঘাড়ে হাত রাখে, এবং তার ফ্রেন্ডরা ছিল, তার 8-10 জন ফ্রেন্ড ছিল, তার দাদুর বন্ধু বান্ধব ছিল, তার বাবার বন্ধু বান্ধব ছিল, বাবা ছিলেন, হঠাৎ করে তার বাবা বলে যাই চলো চলে যাই বাসা বাড়িতে চলো। তো এই বন্ধু বান্ধব বলছে যে যাওয়ার দরকার নেই, থাকো কিছুক্ষণ আমাদের সাথে থাকো, একদম শেষ করে যাও, তোমার তো রেসপন্সিবিলিটি আছে, তোমার তো দাদু হয় রেসপন্সিবিলিটি আর থাকে আছে, যেহেতু থাকো এখানে একটা পর্যায়ে আমি তোমাদেরকে বাসায় নেবো। তো মুরব্বীরা বলছিল ঠিক আছে বাবা তুমি চলে যাও, আমি ওদের ওকে না আমার বাসা বাড়িতে পৌঁছায় দিব না, সমস্যা নেই। তখন হঠাৎ করে তার কাঁধে একজন হাত রাখলো, হাত রেখে বললো বাবা দাদুরা আমার নাম রতন, আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বাড়ি এখান থেকে একটু দূরে, তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম, একটা ঘটনা শেয়ার করি শোনো, তোমরা তো এখানেই আছো, ঘটনাটা শোনার সময় কেউ ভয় পাবা না তো? বলে না না আপনি বলেন। মুরুবী মানুষ একটা ঘটনা বলছে, হঠাৎ করে মানে একটা লাশ পুড়ছে পাশে, একটা ঘটনা শোনাটা কিরকম লাগে না, তারপর বলছে ঠিক আছে বলেন আপনি। বলে ঘটনাটা অনেক আগের, ওই মহিলা লোকটা বলছিলেন, বয়স্ক লোকটা রতন দাদু যে ছিলেন তিনি বলছেন ঘটনাটা অনেক আগের, তখন আমি সবেমাত্র বিয়ে করেছি, 7 দিন হয় বউ ঘরে তুলেছি। তো এর আমাদের উত্তর দিকে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, নাম হলো রিনা, আমি খুব আদর করতাম ওকে, আমাকে দাদা দাদা করে ডাকতো, আমি খুব আদর করতাম মেয়েটাকে। তো ওই মেয়েটা ছিল আমার এক কাকার মেয়ে, আমি রাসু কাকা নাম, আমি প্রতিদিনই মেয়েটাকে দেখতাম। হঠাৎ করে বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যার দিকে পৌঁছানোর পর শুনতে পারলাম যে মেয়েটা মারা গেছে। গতকালকে মেয়েটাকে দেখলাম উঠানে খেলছে দৌড়াচ্ছে, 17 বছর একটা মেয়ে। কোনো একটা ঘটনা ঘটে যার কারণে বিষ খেয়ে সে মেয়েটা আত্মহত্যা করে, এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো অনেক আগের ঘটনা, তো এত আগে পুলিশকে ডাকাও অনেক দূর পাড়ি দিতে হতো, যেহেতু অনেক অজপাড়া গায়ের মধ্যে ছিল ঘটনাটা। তো ওই দিনই রাতের বেলা আর আশেপাশে সমাজে চক্ষু লজ্জা ছিল, যেহেতু ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল, আর পেক মানে কাদা, মানে যে উনি বলে যে কাদা টাদা হাঁটু সমান কাদা টাদা পেরিয়ে আমি ওই বাড়িতে যাই। এই যে বাড়ির মহিলারা কান্না করছে, কিন্তু পুরো গ্রাম পুরো আশেপাশের বাড়ি যেতে মাত্র পাঁচজন মানুষ, আমি সহ ওই লোক সহ রতন দাদু সহ আর কি পাঁচজন মানুষ। বলে যে ঘটনা শোনার সময় ওই ছেলেদেরকে বলছিল যে ভাইয়াকে, যে ভাইয়েরা ঘটনা শেয়ার করছে, সে ভাইরা বলছে দেখো তোমার ডান পাশে একটা কলা বাগান আছে, কলা বাগান মানে কলার ক্ষেত আছে, তুমি এখানে দেখো ওই জায়গা, এই জায়গাটা তাকিয়ে থাকো, আমার ঘটনা এটার সাথে রিলেটেড। তো বলতে বলতে বলে যে লাশ এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নাম নাই, এই লাশ পোড়াবো কিভাবে, প্লাস রাসু কাকারা যেই লোকের মেয়ে মারা গেছেন তারা অতটা রিচ না, আর লাশকে রেখে পরের দিন পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা নাই, আর বৃষ্টির সময় লাশ পড়ানো সবচেয়ে কঠিন। বলে যে এই পাঁচজন আমরা লাশ, চারজন আমরা লাশ ধরলাম, এবং যে লোক রাসু কাকা ছিলেন তিনি হাঁটছিলেন না, এই কাদা পারি আমরা এই বিলের কাছে আসি। এই বিলের কাছে এসে লাশকে প্লেস করে একটা রাবার গাছের নিচে, মোটামুটি বৃষ্টি তখন কিছুটা কম লাগছিল, আমরা কাঠটা জোগাড় করে দিই, মোটামুটি লাশকে বসিয়ে দিই পোড়ানোর জন্য। তো ওনারা পোড়ানোর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনার লাশকে স্টার্ট করে দেয় হঠাৎ করে, আর ওই দিন বর্ষাকাল, তো তো উনি বলছেন যে ওনারা হচ্ছে ওই দিন হানে দিন খাওয়া টাইপ লোকজন।
আচ্ছা,
তো বর্ষাকাল পাশে বিল, মাছ নাকি মানে একদম টইটুম্বুর, মানে মাছের নড়াচড়ার সাউন্ড পাচ্ছে, ওরা যে লুঙ্গি যদি ফেলি মাছ চলে আসবে,
মানে অনেক মাছ,
অনেক মাছ। বলে যে এই লোক সামলাতে পারলাম না, পাঁচজন মিলে তিনজন এখানে থাকলো, আমি আর আমার এক বন্ধু ওনারা গেলেন হচ্ছে মাছ ধরতে ওই কলা বাগান থেকে কাছাকাছি বিলের, মানে ঘাটের, ঘাটের মতো আর কি, বিল থেকে মাছ ওরা নিয়ে ফেলেছে, এক মানে একটা কলা পাতার মধ্যে মাছ রেখেছিল, কারণ কোনোভাবে মাছগুলা লুঙ্গির মধ্যে পেঁচিয়ে বাইরে নিয়ে যাবে এরকম প্ল্যানিং আর কি। তো প্রথম খাপে যতটুকু মাছ আসে, মাছ নিয়ে আসে সেটা আপনার ডাঙ্গা ঘাটে রেখে আবারও দ্বিতীয়বার দেওয়ার সময় হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
সাদা কাপড় পরা একটা মেয়ে ওই কলা বাগানের ঠিক কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে এটা কি রিনার পরিচিত, রাত তখন দশটা এগারোটা বারোটা বাজে, তখন গভীর রাত, রিনার তো কারো হওয়ার কথা না, একটু আগাই দেখি না, টর্চ লাইটটা মারি, টর্চ লাইটটা মারে দেখা যায় কাউকে দেখা যাচ্ছে না, টর্চ লাইটে কোনো কিছু ভিজিবল না, টর্চ লাইট বন্ধ করলেই পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে সেটা ভিজিবল হয়ে যায়। কি ব্যাপার, কাহিনী কি, একটু আগাই উনি, আগানোর পর দেখে রিনা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সুইসাইড করেছে।
আচ্ছা,
ওইখানে দাঁড়িয়ে আছে, উনি আর কোনো কিছু না ভেবে চিন্তা করে যা খবর হবে মাছ টাছ গেছে যা উঠেছিলাম ওটা ফেলে উনি ওই যেখানে লাশ পোড়াচ্ছিল সেখানে চলে আসে। আর ওনারা, ওনাদের সাথে যেহেতু ওনারা হেল্প করেছে, তো ওনার সাথে একটা রামদা ছিল, ওই রামদাটা অনেক কাঁধের মধ্যে ঝুলিয়ে বলে যে ভাই আমি গেলাম, বাসায় বউ আছে, বাচ্চা আছে, বউ আছে এবং ভাইটাই আছে, বাবা মা আছে, আমাকে বাসা যেতে হবে। তো উনি তাড়াতাড়ি ওনাকে মানে বিদায় টিদায় না নিয়ে তাড়াতাড়ি চলে আসে। তো বিল ক্রস করে রাস্তা পার, রাস্তায় উঠে এসে মানে আপনি ওনার ঘর থেকে আবার বিলটা দেখা যায় আর কি, ওই জায়গাটা দেখা যায়। উনি ওনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল, এই সাঁকোটা ক্রস করে ওনার ঘর।
আচ্ছা,
তো সাঁকোতে প্রথমে পাড়া দিবে এবং তার পিছনে একটা আম গাছ, আম গাছের সাথে একদম আম গাছটার পিছনে দুধু ক্ষেত আর কি, ধান ক্ষেত। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসছে, ঘুমটা পড়া একটা মেয়ে দৌড়ে আসছে, হাত উঁচিয়ে কাউকে যদি আটকানোর জন্য যেভাবে দৌড়াতে হয় সেরকম ভাবে দৌড়াচ্ছে। উনি দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে, টর্চ মেরে চেহারা দেখার চেষ্টা করলো যে চেহারা বোঝা যায় কিনা, দেখে যে চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সারা শরীরের অলংকার গয়না ও সব চক 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 করছে। তো উনি প্রায় অর্ধেক চলে এসেছিল, কি কাহিনী, এটা কি চোর নাকি অন্য বিয়ের পরে যাতে আসর থেকে পালিয়েছে, এরকম গয়না ঘাটি তো পরে কোনো মেয়েকে কখনো দেখি নাই।
আচ্ছা,
হঠাৎ করে সাউন্ড আসতে থাকে, এই ভাগ, যেখানে ওখানে দাঁড়িয়ে আছে ভাগ ওখান থেকে, আজকে শেষ হয়ে যাবে। হঠাৎ করে তিনি সাঁকোর শেষ মাথায়, মানে আমরা বাড়ির সাইডের শেষ মাথায় চলে আসে, আসতে দেখে ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, ওনার শরীরে জ্বর চলে আসে, উনি বুঝতে পারছিলেন যে ওনার শরীরে জ্বর চলে এসছে, আর বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তে, আর সারা শরীর ভেজা, শীত লাগছে, শীতে কাঁপছে, এমন সময় নম নম ছেলে এসে নিচে নেমে যায়, আর ওই মহিলাটা বলতে থাকে, ওই মহিলাটা কিন্তু রিনা না, ওই মহিলাটা বলতে থাকে আজকে তোর কল্লাটা ফেলে দিব। এটা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। উনি আশেপাশে দেখে দেখে আর তাকিয়ে দেখে কেউ নাই, উনি দৌড়ে তার ঘরের মধ্যে পিছলে টিছলে যেভাবে পারে, এর মধ্যে দুই তিনবার পড়েও গেছে।
আচ্ছা,
ঘরের মধ্যে ঢোকার পরপরই সে দরজা জানালা বন্ধ করে ফেলে। সাউন্ড আসতে থাকে রাসেলের বাড়ি থেকে, ও রতনদা, রতনদা আমার খুব কষ্ট হচ্ছে, অতন্দা আমাকে একটু বাঁচান, আমি পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলতেছে, অতন্দা আমাকে একটু বাঁচান। রিনার ভয়েস আসতে থাকে, তার ঘর থেকে তিনি রিনার ভয়েস পেতে থাকেন এবং অনেকক্ষণ যাবৎ পেতে থাকেন। তো উনি দরজা মানে জানালা হালকা করে ফাঁকা ফাঁকা করে দেখেন যে দূর থেকে ওই ডেড বডি এখনো পুড়ছে, তখনও পুড়ছিল।
আচ্ছা,
তো ওই মুহূর্ত পর অনেক অনেক সময় পার হয়ে যায়, কিন্তু সারা রাত তিনি এরকম শব্দ শুনতে থাকেন, রতনদা আমাকে বাঁচান, রতনদা আমাকে বাঁচান। পরদিন সকালবেলা শুনতে পারে যে 17 ঘন্টা সেই লাশটা 17 ঘন্টা পড়ে, পড়ার পরে বিশেষ থামার পরে আস্তে 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 উনি লাশটা পোড়াতে পারে আর কি।
আচ্ছা,
তো এই পর্যন্ত উনি
এতক্ষণ লেগেছে
এ পর্যন্ত। পরে উনি মানে বলে যে রিনার ভয়েসটা আমি একদম প্রপারলি শুনতে পান। পরবর্তীতে অনেকদিন জ্বর ছিল তার, এরপরে সুস্থ হয়ে যায়। পরে উনি বলে যে এইটাই ছিল ওনার ঘটনা, এইটাই যে ভাইটা আমাকে শেয়ার করেছেন প্রমিত, উনি এই ঘটনা ওই দাদুর কাছ থেকে পেয়েছেন, অনেক আগের ঘটনা।
ওকে,
এটা ছিল।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর আলিফ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছে আমরা তৃতীয় ঘটনাটি শুনবো। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আসছেন আফনান ভাই, জি শুনিয়ে তাহলে আপনার ঘটনা।
আসসালামু আলাইকুম। আসলে আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।
এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি অনেক আগের ঘটনা, এটা আমাদের রাজবাড়ির ভৌতিক টিমের সদস্য সজীব এটি কালেক্ট করেছে। ঘটনাটি ঘটেছিল 1920 সালের দিকে, অনেক আগের ঘটনা। মানে এই জায়গাটা মানে এক্সাক্ট যে গ্রামটা, ওই গ্রামের নামটা বলতে নিষেধ করেছে, শুধু এমনি আদার্স যে জিনিসগুলো সেগুলো আমি বলছি। চুয়াডাঙ্গা জেলা।
আচ্ছা,
চুয়াডাঙ্গা জেলার এটি ঘটনা। তো একটি পরিবারের সাথে কিছু বিষয় এবং সেটা পরবর্তীতে পুরো গ্রাম মানে ছড়িয়ে পড়ে বিষয়টি। তো যে পরিবারের সাথে মানে যিনি আসলে ঘটনাটি বলেছেন, তার দাদারও দাদা যিনি, সেই দাদার দাদার যিনি ভাই, তার সাথে আসলে ঘটনাটা ঘটেছে, মানে তার দাদার দাদার পরিবারের সাথে ঘটনাটা। তো যিনি বলেছেন, তার দাদার দাদার যে ভাই, ওনার নাম ছিল রেজাউল। তো ওনার একটা প্রবলেম কি, যে মানে পরিবারের সব মানে পুরুষ সদস্যদের মানে নিয়মতান্ত্রিক ভাবেই মানে বিয়ে শাদী হয়ে যাচ্ছিল, কিন্তু ওনাকে কিছুতেই বিয়ে দেওয়া যাচ্ছিল না। কোনো কারণে হয়তো বা মেয়ে পছন্দ হয় না, বা বিভিন্ন কারণে উনি বিয়ে করতে চান না। এভাবে দেখা যাচ্ছে ওনার বিয়ের বয়সটাও পার হয়ে যাচ্ছিল, সবাই তাকে নিয়ে টেনশন করত যে এখনো বিয়ে করছে না, কার্যক্রমে মন নাই, সংসার কিভাবে কর, মানে বিভিন্ন বিষয়ে কথা বলতো সবাই। এর মধ্যে হয় কি, আসল ভাই উনি উনি মানে একটা ব্যবসাও করতেন, মানে পারিবারিক বিজনেস ছিল, ব্যবসা করতেন। একদিন ভোরবেলা বাড়িতে ফিরে আসছেন, বাড়িতে ফিরে আসার পর সবাইকে ডাকছেন। নর্মালি উনি ওনার ঘর খুলে একা একা শুয়ে পড়তেন আর কি, কিন্তু উনি সবাইকে ডাকছেন। তো সবাই ভোরের দিকে বাইরে বের হয়ে এসে দেখে ওনার সাথে একটা খুব সুন্দরী মানে লাল বেনারসি পর একটা মেয়ে।
আচ্ছা,
তো সবাই তো খুব অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তুমি কোত্থেকে নিয়ে আসলা? বলে আমি একে বিয়ে করেছি। সবাই তো খুবই খুশি, যাক এতদিন পরে অন্তত একটু মানে তার বোধোদয় হয়েছে আর কি। তো বললো যে কিভাবে হয়েছে, এত কিছু কেউ জিজ্ঞেস করে নাই। তো তারা নতুন বউকে বরণ করে নেয়, মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল। এবং ওই মহিলাটি মানে রেজাউল সাহেবের ওয়াইফ ছিল অনেক সুন্দরী, মানে সবাই অনেকে গ্রামে কিন্তু বিয়ে হলে দেখতে আসে, অনেকে সবাই অনেক প্রশংসা করত। এভাবে রাসেল ভাই সপ্তাহখানেক চলে যায়, আমি অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নেই। এরপর থেকে হঠাৎ করে গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, সেটা হলো যে গ্রামে 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো, মানে ঠিক এক্সাক্ট 3-4 বছর বয়স এমন বাচ্চাগুলো, দেখা যাচ্ছে যে ও মানে গ্রামের লোকজন তো ম্যাক্সিমাম চকিতে ঘুমাতো, আগে ওরকম তো খাট তো ছিল না ওভাবে, দেখা যেত যে চকির নিচে সকালবেলা বাবা মার সাথে ঘুমিয়ে আছে, কিন্তু সকালবেলা দেখে যে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে চকির নিচে তাকে পাওয়া যায়। তার বাচ্চার দুটো হাত, এই যে মানে একদম মানে এটাকে মানে আমাদের শোল্ডার থেকে, শোল্ডার থেকে মানে ছেঁড়া, এবং ঘাটটা ঠিক মানে মুচড়িয়ে মনে হয় উল্টা দিকে নিয়ে গেছে এমন একটা অবস্থা। এবং এই হাত হাতের মাংসগুলোকে জাস্ট হাড়গুলো ফেলে রাখা, খুব মানে বিভৎস একটা ব্যাপার আর কি। তো এটা প্রথম দিকে মনে করা হয়তো বা কোনো হিংস্র জন্তু ঘরে ঢুকেছিল, কিন্তু হিংস্র জন্তু ঘরে ঢুকবে কিভাবে, ঘরের দরজা তো বন্ধ ছিল। তো এটা প্রথম দিকে মানে একটু আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু রাসেল ভাই মানে সপ্তাহ গড়াতে না গড়াতেই এরকম ঘটনা কিন্তু বারবার ঘটত।
আচ্ছা,
তো গ্রামের লোকজন চিন্তা করে গ্রামে কোনো অশুভ ছায়া পড়েছে, কোনো প্রেত বা এই টাইপের কিছু বা পিশাচ গ্রামে ভর করেছে, এই জন্য তারা তান্ত্রিকের কাছে যাওয়া শুরু করে। তো তান্ত্রিক আবার গ্রাম বন্ধ করার যে রিচুয়ালগুলো আছে তার মানে তাদের যে প্রক্রিয়া আর কি, তারা সেভাবে করে বলে যে আমি গ্রাম বন্ধ করে দিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরেও রাসেল ভাই ঘটনাগুলো ঘটত। এই কারণে দেখা যাচ্ছে অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়া শুরু করে, মানে যখন এটা কোনো সমাধান হচ্ছিল না। এই যে রেজাউল সাহেব যিনি, উনি এই বিষয়গুলো নিজেও চিন্তা করতেন যে কিভাবে হয়, ওনার ওয়াইফের সাথেও শেয়ার করতেন কেন এগুলো হয়। ওনার ওয়াইফ স্বাভাবিকভাবে মানে জবাব দিত যে হয়তো বা কোনো ওই যে অশরুরি বা এই টাইপের কিছু হয়তো বা এরকম বলতো আর কি, বা আমি এগুলো অত কিছু জানি না এরকম হতে পারে এরকম একটা ধারণা দিত। তো একদিন ওই উনি মানে রেজাউল সাহেব উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ রাতের বেলা উনি ফিল করলেন ওনার পাশে ওনার ওয়াইফ নাই। তখন উনি চিন্তা করলেন যে হয়তো বা রাতের বেলা ওয়াশরুমে গেছে, কিন্তু একটা বিষয়ে চিন্তা করলেন যে ওয়াশরুমে যাওয়ার আমাকে তো ডাক তো দেবে, কিন্তু ডাক দিল না, চলে গেল। আচ্ছা ঠিক আছে, উনি আবার ঘুমিয়ে পড়লেন। তো পরের দিন সকালে শোনেন যে তার পাশের গ্রামে ওই একটা বাচ্চার এই ধরনের ঘটনা ঘটেছে। তখন উনি তখনও কিছু চিন্তা করেন নাই। এর কিছুদিন পর আবার হঠাৎ করে উনি রাত্রেবেলা ফিল করলেন ওনার ওয়াইফ ওনার পাশে নেই। তখন উনি ঘটনাক্রমে ওদিনও উনি আবার মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন। তো চিন্তা করেন হয়তো ওনার ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে, তা আমি বাইরে যাই। তো বাইরে গিয়ে বাড়িতে একটাই ওয়াশরুম ছিল, তো উনি বাইরে দাঁড়িয়ে আছেন। তো অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ নাই, কিছু নাই। তো উনি ওয়াশরুমের দরজায় নক করেন, দেখেন ভিতর থেকেও কোনো সারা শব্দ নেই। তো চিন্তা করেন আসলে কি ভিতরে কেউ আছে কিনা, এটা চিন্তা করে দরজাটা টান দেন, দেখেন যে আসলে ভিতরে কেউ নাই, ভিতরে ফাঁকা। তো উনি পরবর্তীতে ঘরে ফিরে এসে দেখেন ওনার ওয়াইফ শুয়ে আছে। তো বলে কি ব্যাপার, তুমি কোথায় গেছিলা? বলে আমি তো ওয়াশরুমে গেছিলাম। তো তোমাকে তো দেখলাম না কোথাও, কারণ আমি তো গেছিলাম, তুমি তো খেয়াল করো নাই। তো যাই হোক, উনি আর কোনো কথা বাড়ান নাই রাতের বেলা, উনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা রাসেল ভাই এই যে বাচ্চার সাথে সাথে ঘটনা আবার একটা ঘটে। তো এরপর উনি একটু একটু করে সন্দেহ করতে থাকেন, একটু রহস্য, কারণ উনি যেহেতু ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন কথা শুনতেন, বিভিন্ন অলৌক গ্রামে আলোচনা হতো, এগুলো উনি শুনতেন। তো উনি বিষয়টা একটু চিন্তা করেন, কিন্তু চিন্তা করে কোনো সমাধান করতে পারেন না। এই ঘটনার দুই তিন দিন পরে ছিল ভাই, হঠাৎ একদিন রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, দেখে যে চারদিকে মানে প্রচন্ড হই হট্টগোল শব্দ। এখন বাড়ির সবাই বের হয়ে এসে দেখে যে চতুর্দিক থেকে গ্রামবাসী মশাল নিয়ে ওনাদের বাড়ি ঘিরে ফেলেছে। কি ব্যাপার, বলে যে একটা মহিলার মতো লোককে মানে মানুষকে তোমাদের বাড়ির দিকে দৌড়ে যেতে দেখেছে। আমরা রাতের বেলা পাহারা বসিয়েছিলাম, একটা মহিলার মতো তোমাদের বাড়ির এই সেই অশরীরী যে তোমার বাড়ির ভিতরে ঢুকছে, নিশ্চয়ই তোমার বাড়ির কাউকে ক্ষতি করবে। তখন উনি বলেন আমার বাড়ির কাউকে ক্ষতি করবে? উনি বাড়িতে গিয়ে দেখেন যে সবাই ঠিকঠাক আছে, তোমার ওয়াইফ আছেন, ইয়ে আছেন। তো বলে যে ঠিক আছে, তোমার সাবধানে থেকে, গ্রামবাসী টের পান নাই যে এই বাসায় আসলে কোনো একটা ঘটনা আছে। তো ওনার গ্রামবাসী চলে যায়, বলে যে তোমরা সাবধানে থেকো। কিন্তু এই ঘটনার পর রাসেল ভাই ওই রেজাউল সাহেবের মনে একটা দৃঢ় একটা সন্দেহ দানা বাঁধতে থাকে যে আসলে বিষয়টা কি। কিন্তু ওনার ওয়াইফ যখন কিছুটা বুঝতে পেরেছেন যে হাজবেন্ড সন্দেহ করেছে, ওই রাত্রেই রেজাউল সাহেবের উপর নেমে আসে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা। তো উনি যখন ভোরের দিকে হঠাৎ করে উনি প্রচন্ড মানে যন্ত্রণা অনুভব করেন ওনার হাতে, এবং উনি যন্ত্রণায় চিৎকার করে উঠে দেখেন যে ওনার হাতের দুটো আঙ্গুল মানে এক কামড়ে মানে আলাদা করে ফেলেছে ওনার ওয়াইফ, এবং ওনার ওয়াইফ মুখ ভর্তি রক্ত। এই দৃশ্য দেখার পরে উনি ওইটাই ছিল ওনার ওয়াইফের সাথে ওনার শেষ দেখা। ওনার চোখের সামনেই ওনার ওয়াইফ অদৃশ্য হয়ে যায়, এবং উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বাড়ির লোকজন চলে আসে, বলে যে দেখো আমার দুটো আঙ্গুল নাই। তখন সবাই বলে কি হয়েছে, বলে যে আমার ওয়াইফের সাথে মানে আমার ওয়াইফের ঘটনাটা ঘটিয়েছে। তখন সবাই বলে যে এতদিন তো তোমাকে জিজ্ঞাসা করি নাই, বা তুমি তো এতদিন বলো নাই যে তুমি কাকে কোথা থেকে বিয়ে করে নিয়ে আসছো, এবার বলো তো আসলে ঘটনাটা কি। তখন উনি বলেন, উনি বলেন আমি গঞ্জ থেকে যখন ফিরছিলাম ওই দিন কোনো কারণে আমার দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার পরে নর্মালি দিনের বেলায় ফিরে আসি, কিন্তু ওই দিন আসতে আসতে মোটামুটি নদীর পাশ দিয়ে একটা শ্মশান পার হয়ে আসতে হয়। ওখানে একটা বড় একটা শেওড়া গাছও ছিল। তো একদিন দেখি যে লাল টুকটুকে শাড়ি পরে একটা মেয়ে খুব কান্নাকাটি করছে,
মানে রাতের বেলা উনি একাই ছিলেন, মানে আসছিলেন। তো উনি সহানুভূতির মানে মন নিয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ওই মেয়ে বলে যে আমার তো সহজে বিয়ে হয় না, প্রতিবার বিয়ে ভেঙে যায়, তো আজকেও আমি মানে সাজুগুজু করে আসছি, আমার মানে বরপক্ষ দেখতে আসার কথা, কিন্তু আমার বিয়েটা আবারও ভেঙে গেল, এই জন্য আমি আর জীবন রাখবো না, আমি মরতে আসছি এখানে। তখন ওনার মনে সহানুভূতি হয়, তখন উনি ওনাকে আসলে নিয়ে আসেন তখন। হ্যাঁ, তখন এইটাই ছিল আসলে ওই শ্মশান থেকে ওনাকে নিয়ে আসছিল। উনি কখনো চিন্তা করেন না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরে রাসেল ভাই রেজাউল সাহেবের ভিতরে একটা অদ্ভুত বিষয় কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে ওই যে জলাতঙ্ক রোগী, সাধারণত দেখা যাচ্ছে জলাতঙ্ক আক্রান্ত কোনো প্রাণী যদি কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কামড় দেয়, দেখা যাচ্ছে যে ওই ভ্যাম্পায়ার মুভির মতো সেও আস্তে আস্তে কিন্তু ওই মানে রোগে আক্রান্ত হয়ে যায় একটা সময়, এবং সে এক সময় মারাও যায়, সেও মানুষকে কামড়াতে যায়। এই রেজাউলের মধ্যে এই বিষয়টা সংক্রমিত হয়ে যায়, সে মানুষকে দেখলে কামড়াতে যেত, আর স্পেশালি মানুষের হাতে গিয়ে কামড় দিত, অন্য কোথাও না, হাতে গিয়ে কামড় দিত। এবং যখন আজান হতো দু মনে হতো যে তার মানে শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে দু কানের মধ্যে আঙ্গুল গুজে দিয়ে মানে চেষ্টা করতো কোনোভাবে যেন আজানের শব্দ তার কানে না যায়। আর যখনই মানে কোনো ভালো আলেম বা কোনো ভালো লোক উনি দেখতেন, সাথে সাথে মানে দৌড়ে মানে বাদরের মতো গাছে উঠে যেতেন। আসলে উনি কিন্তু গাছে উঠতে পারতেন না, কিন্তু অথচ উনি বাদরের মতো গাছে উঠে যেতেন, মানে কোনো ভালো লোক উনি সামনে দেখতে পারতেন না। তো এইরকম মানুষকে উনি কামড় দিতে যায়, বা এই যে মানুষ গ্রামের গ্রামবাসী খুব অতিষ্ঠ হয়ে যায়, একদিন গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওনাকে পিটিয়েই মেরে ফেলে, মানে ওনার এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর মানে ঘটনা স্বাভাবিক, মানে গ্রাম একদম এই সবাই তো বুঝতে পারে এই বিষয় ছিল, ওনার ওয়াইফকেও তো আর পরবর্তীতে কেউ দেখে নাই। তবে একটা অদ্ভুত ঘটনা নাকি মানে এখনো অত্র অঞ্চলে একটা প্রচলিত আছে, সেটা হলো কখনো কখনো চাঁদের আলোতে অনেকেই নাকি ওই রেজাউল তার এবং তার ওয়াইফকে চাঁদের আলোতে দেখে এখনো, যে তারা হেঁটে যাচ্ছে একসাথে এখনো দেখে। ওইটা মোটামুটি চুয়াডাঙ্গার ওই গ্রামে কথাটি প্রচলিত আছে আর কি।
আমার জন্মটা বেসিক্যালি অমাবস্যা রাতে হয়েছিল, যখন হিন্দুদের কালী পূজা হয়। তখন তো যখন ঠাকুরকে নিয়ে আসছিল তখন আম্মুর সাডেনলি পেইন শুরু হয়, আমাকে আম্মুকে হসপিটালে নিয়ে যান। তো দেড়টার দিকে সম্ভবত হিন্দুদের কালী পূজার যে পূজাটা হয় অমাবস্যা রাতে, তো সেই পূজাটা হয়, আর তখনই আমার জন্ম। তো যাই হোক, আমি আসলে এই বিষয়গুলো মানি না, জাস্ট এমনি শেয়ার করা। তো ঘটনাটা হচ্ছে এরকম, এটা বেশ আমার জন্মের পর থেকেই যখন আমি বড় হতে থাকি তখন আমার ভয়ের প্রবণতাটা অনেক বাড়তে থাকে, যে ঘরে এক মিনিটও একা থাকতে পারি না, অথবা দেখা যাচ্ছে ওয়াশরুমে গেলেও আম্মু আব্বু কাউকে না কাউকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে রাখতাম, আর এক বা দুই মিনিট পর পর হচ্ছে গিয়ে ডাক দিয়ে দেখতাম শিওর হওয়ার জন্য যে তারা আছে কিনা। তো যখন দেখতাম যে আছে ঠিক আছে, না থাকলে তখন চিৎকার চেঁচামেচি, আর অন্ধকারে থাকবো এটা তো হতেই পারে না, লাইট জ্বালিয়ে ঘুমানো, এই বিষয়গুলো আমার সাথে হয়ে থাকে। তো এইভাবে করে চলছিল, আর আমি আর আমার বড় বোন একসাথে থাকতাম। তো আপু যেটা করতো, আমি তো যেটা বললাম যে অন্ধকার সহ্য করতে পারতাম না, তো সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতো, মানে আমি লাইট জ্বালিয়ে ঘুমাতে যেতাম আর অন্ধকার না আমার অন্ধকার লাগবে, আর আমাকে প্রচুর পরিমাণে ভয় দেখাতো। আমি যদি দেখা যেত যে ও যে জিনিসগুলো চাচ্ছে সেটা যদি না করতাম তখন আমাকে আরো ভয় দেখাতো, যে ওই দেখ পায়ের নিচ থেকে হাত উঠছে, তোকে এখনই কেউ ধরলো, আর জিনিসগুলো আমার কাছে মনে হতো একদম বাস্তব। তো আমি প্রচুর ভয় পেতাম, আরো যা বলতো তাই করতাম। এভাবে করে চলতে থাকে, একদিন হঠাৎ আমরা সব কাজিনরা মিলে লুকোচুরি খেলছিলাম। তো বাসার বর্ণটা একটু দিয়ে নিচ্ছি, আমাদের বাসাটা হচ্ছে অনেক পুরোনো দিনের ছিল। তো দুটো সিঁড়ি, একটা হচ্ছে সামনের দিকে সিঁড়ি, একটা পেছন দিকে সিঁড়ি। তো সামনের দিকে সিঁড়িটা সাধারণত ইউজ করা হতো না, যদি কোনো মেহমান আসতো তখন তারা সামনের দিক দিয়ে আসতো, আর আমরা সবসময় পেছন দিকে সিঁড়িটাই ব্যবহার করতাম। আর সামনে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে ড্রয়িং রুম, ওখানেও খুব কম একটা মানে বেশি একটা যাওয়া হতো না, যদি মেহমান আসতো তখনই ওখানে আমরা যেতাম, আদারওয়াইজ ওটা সবসময় লক করা থাকতো। তো যেহেতু লুকোচুরি খেলছিলাম আমি ওখানে যে তখন লুকাই, তখন টাইমটা হবে অনেকটা 12:30 থেকে 1টার মধ্যে। তো হঠাৎ আমি খেয়াল করে দেখি যে অন্ধকার রুমের মধ্যেই একটা দেয়ালে একটু আলো বোঝা যাচ্ছে, খাটের মধ্যে একজন মানুষ শুয়ে আছে। তো ওটা অনেকটা হচ্ছে গিয়ে মসজিদে যখন হুজুররা থাকে নামাজ পড়ে, এক ধরনের মাথায় ঘুমটার মতো কিছু দেয়, রুমাল জাতীয়, এমন মনে হচ্ছে যে কেউ একজন খুব বুজুর্গ একজন মানুষ শুয়ে আছে। তো উনি তাকিয়ে মানে তাকিয়ে বলতে উনি হাসছেন, আর খুব সুন্দর একটা গন্ধ ছিল, মানে আমি এরকম গন্ধ এখন পর্যন্ত আর পাইনি। তো আমি চিৎকার দিয়ে বেরিয়ে চলে আসি, আম্মু চাচি সবাইকে বলি যে আমি এরকম তো কিছু একটা দেখলাম, সবাই আমার সাথে আসে, এসে রুমে যেয়ে দেখে যে আসলে কিছুই নাই। যেটা বলো তুমি তো সবসময় ভয় পাও, এরকম কিছুই হয় না, এটা তোমার ভুল ধারণা,
মনের ভুল বা ভুল ধারণা।
আমি অনেক চেষ্টা করি সবাইকে বোঝাতে কিন্তু কেউ বিশ্বাস করে না। তো যাই হোক, সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমরা মশারি টাঙিয়ে ঘুমাতাম। তো যেটা হয়, আমি আমার মনের অজান্তেই মানে আমি বুঝতে পারছি যে হচ্ছে, বাট কেন হচ্ছে আমি কি করছি আমি বুঝতে পারছিলাম না। তো আমি আমার রুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে হচ্ছে একদম লাস্ট প্রান্তে যেটা বললাম আমাদের ড্রয়িং রুমটা ছিল ওখানে আমি ঢুকলাম। তো ঢোকার পরে যেটা হয়, সাডেনলি গেটটা বন্ধ হয়ে যায়, আমি আবার সেই স্মেলটা পাই যে খুব সুন্দর একটা গন্ধ। আমি বুঝতে পারছি আলোতে বোঝা যাচ্ছে একটা শ্যাডো, যে কেউ একজন শুয়ে আছে। তো তিনি আমাকে বললেন যে এই সোফাটায় বসো। আমি গিয়ে বসলাম, আমি জাস্ট খুব ভয়ে ভয়ে বলছি যে দেখেন আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন, আমি তো খুব ভয় পাচ্ছি। উনি আমাকে বললেন যে কোথায় না, তো ভয় পেলে তো এত রাতে তুমি আসতে না, আর তুমি আসলে ভয় পাচ্ছ না, আর এখন থেকে তুমি কখনো ভয় পাবে না। এরপরে আমার আর কিছু মনে নেই। সকালে আমার যখন ঘুম ভাঙে, দেখে যে আমি আমার ঘরের বিছানার নিচে মানে খাটের নিচে শুয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে বলে যে কেন এখানে কি করছো, বাট আমি তখন আসলে কারোর সাথে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ আমি বললেই সবাই একটাই কথা বলে যে আমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, যেহেতু আমি ভয় পাই। এরপর থেকে যেটা হয়, আমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করি, বাট এখন পর্যন্ত কিন্তু আমি আর ভয় পাই না। আর অন দ্য আদার হ্যান্ড যেটা হয়, এখন কিন্তু আমার বড় বোন প্রচুর পরিমাণে ভয় পায়। বিষয়টা এরকম না,
উল্টো হয়ে গেছে।
ওর বিয়ে হয়ে গেছে, একটা বাবু আছে, বাট ও এখনো ঘরের টিউব লাইট জ্বালিয়ে মানে রড লাইট যেটা আমরা বলি জ্বালিয়ে ঘুমায়, তো অন্ধকার ও থাকতে পারে না। আর যেটা আপনাকে বলছিলাম যে একটা স্মেল পেতাম, তো আমি কিন্তু ওনার সাথে অনেকবার কথা বলেছি, সেটা যদি হ্যালুসিনেশন হতো এটা এতবার হতো না। আর আমি ওনার সাথে লাস্ট আমার কথা হয় 2003 বা 2004 এরকম। তো উনি যাওয়ার সময় আমাকে জাস্ট বলে যায় যে এটাই হয়তো বা শেষ দেখে, পরে আর দেখা হচ্ছে না। আমি তখন ওনাকে বললাম কেন, মানে তাহলে আপনি চলে গেলে তো আমি আবারও ভয় পাবো। তো উনি বললেন যে না, তুমি আর কখনোই ভয় পাবে না, বাট একটু চেষ্টা করো তোমার রাগটা কন্ট্রোল করার জন্য।
আচ্ছা, আপনাদের ভালো লাগছে এখন পর্যন্ত যেগুলো আপনারা শুনছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। আমরা চলে আসি ডক্টর আলিফের দ্বিতীয় ঘটনায়। চলুন আমরা শুনে আসি।
দ্বিতীয় ঘটনাটা হচ্ছে খুলনা জেলায়। তার দাদার ঘটনা আর কি, তার দাদার যে চাকরি করতেন আর কি, তিনি ফরেন্সিক বিভাগে একটা সিম্পল ডোম হিসেবে চাকরি করতেন একটা জায়গায়, একটা থানার আন্ডারে একটা মর্গে। তো ওনার কোন ধরনের প্রাথমিক শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এতটুকু যে একটা লাশ কাটতে হবে। শুরুতে যখন তিনি মানে মর্গে চাকরি শুরু করলেন, তখন পাশে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদের বসের কাজ। একটা পর্যায়ে বসের কাজ দেখে দেখে নিজের কাজ শেখা, এবং আপনার শেখার পরে উনি নিজেই কাজ করা শুরু করলেন। ঘটনাটা 1989 সালের, তো ওনার সিস্টেম এরকম ছিল যে উনি মর্গে ঢুকতেন হচ্ছে রাত 9টার দিকে 10টার দিকে ঢুকে যেতেন এবং বের হতেন ভোর 5টা 6টার দিকে।
জি,
বাকিটা সময় সে সকালবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া করে ঘুম দিতেন, এক ঘুমে সে একবার দুপুরবেলা উঠে আবার বিকালবেলা 8টা 9টা এবং রাতের বেলার জিনিসপত্র যদি বাড়িতে কিছু লাগতো কিনে দিয়ে আবার তিনি চলে যেতেন মর্গে।
ওকে,
এরকম রুটিন ছিল তার। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিকের ঘটনা, 1989 সাল। সেই সময়টায় সেদিন মানে ওনার এরকম অবস্থা ছিল যে একটা সময় ওনার লাস্ট কাটা ছিল পেশা, এরপরে হয়ে গেছিল নেশা। এবং এটা আমি আগে একবার একটা ডোমের ঘটনা বলতে যে বলেছিলাম যে আমার কাছে মনে হয় সব ডোমগুলো এরকমই অবস্থায়,
মানে প্রথমে প্রফেশনালি
একটা পরে বলে যে আমার উনি বলছিলেন যে
প্রফেশন থেকে প্যাশন
হয়ে গেছে। হ্যাঁ, যে লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না।
আচ্ছা,
এটা এক ধরনের নেশাই হয়ে গেছে, লাশের গন্ধ না শুনলে ওনার ভালো লাগতো না, আমাকে বলছিল মানে যে ওনার এই অবস্থা আর কি।
হ্যাঁ,
সেদিন যেদিন ঘটনা ঘটে সেদিন বৃহস্পতিবার, সেদিন দুটা লাশ আসে। অন্য সময় নাকি এরকম হয় যে ওনার অ্যাসিস্ট্যান্ট সাথে থাকলে উনি 5-7টা লাশ কেটে ফেলেন, এরকম দিনও গেছে। তো সেদিন দুটো লাশ আসে এবং দুটো লাশ এরকম ওই যে আপনার এটাকে কি বলে চাটাইয়ের মধ্যে মোড়ানো অবস্থায় আসে, উনি রিসিভ করেন এবং উনি রিসিভ করে দুটো লাশকে স্ট্রেচারের উপরে শুয়ে ফেলেন।
ওকে,
1989 সালে সেই ঘটনা বলতে যে বলছেন যে ওই দিন এত বৃষ্টি যে ওনার ওই দিন ওই ইয়াটা আসে নাই, অ্যাসিস্ট্যান্টটা আসে নাই। দুইটা লাশই তো আছে, দরজা বন্ধ করে, আবার শিয়ালের প্রকোপ ছিল, তো দরজা জানালা বন্ধ করে তিনি লাশ কাটবে এরকম প্ল্যানিং করছেন। এমন সময় লাশ কাটা স্টার্টও করেন। তো প্রথমে মাথার দিকে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, একটা সিগারেট ধার ধরিয়ে এবং মাথা কাটা শুরু করে দেন। মাথা কাটার পরে এরপরে বুক চিরে বুক কেটে পেটে চলে আসেন।
আচ্ছা,
এমন সময় প্রপারলি তিনি অন্য যেসব অর্গ্যান্স, যেসব ম্যাটেরিয়ালস গুলো আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের দরকার হয় সেগুলো মানে উঠে তিনি জাস্ট সেলাইয়ের জন্য প্রিপারেশন দেন। এমন সময় দরজায় নক নক শব্দ, বাইরে প্রচন্ড বৃষ্টি। এই নক নকের কিছুক্ষণ আগে আবার অনেকগুলো শিয়াল দেখেছে, বলে যে বৃষ্টির সময় শিয়াল বের হয়ে এত রাতে ডাকা সম্ভব, ইম্পসিবল। রাত্রে একটার পর কাজটা ধরে, তো আমাদের দুইটা লাশই তো আস্তে আস্তে ধরি। এবং আমি বলি রাসেল ভাই, আমি কিছুদিন স্কিপ করে গেছি যে ওনার বলে যে আমি সবসময় কোনো কনসেন্ট্রেশন দিতাম না লাশের প্রতি,
এত মায়া দিয়ে দেখতাম না লাশকে। ওদিন কেন জানি তার মনে হয়েছিল যে একটু মায়ার চোখে দেখি লাশটা। ওই লাশটা মায়ার চোখে দেখতে গিয়ে লাশের ডান চোখটা উপরে উপরের দিকে চলে। তো বেসিক্যালি এরকম জানি যে মাসল কন্ট্রাকশনের কারণে পরবর্তী সময় এই জিনিসটা বন্ধ করা যায় না, তাই হচ্ছিল। লাশের চোখের পাতাটা নামানো যাচ্ছিল না এক্স্যাক্টলি সেম ভাবে। বাম পাশেরটাও করতে গিয়ে তিনি দেখলেন যে বাম পাশেরও সেম অবস্থা, এখন দুই পাশের পাতাই বন্ধ হচ্ছে না। একটা পর্যায়ে তার কাছে মনে হতে থাকলো যে কি ব্যাপার, লাশটার কি চোখের মণি নড়ছে, দেখছে যে ওনার দিকেই লাশটা তাকিয়ে আছে, চোখের মণি মুভ করতে যে ধরতে আজ এরা জিনিস। খুব সাহসী মানুষ ছিল। ওই 1989 সালের ঘটনা, এর আগে তার 15 বছরের এক্সপিরিয়েন্স, তো কোনো সমস্যাই না। তিনি এরকম লাশকে সেলাই করার প্রিপারেশন নেবেন, আবারও লাশের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে লাশটা তার দিয়েই তাকিয়ে আছে। কোন একটা ম্যাটেরিয়ালস নিয়ে টেবিল থেকে নিয়ে আসছে, আরেক টেবিলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে লাশটা তার দিকেই তাকিয়ে আছে এবং মণিগুলো ঘুরে ঘুরে দেখছে যে সে কোথায় যাচ্ছে। এমন সময় শিয়ালের শব্দ, শিয়াল ডাকার শব্দ, বাইরে অনেকগুলো শিয়াল ডাকছে। বৃষ্টির মধ্যে শিয়াল ডাকার কথা না এত রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা শিয়াল ডাকে, কিন্তু বৃষ্টির মধ্যে এরকম দরজার সামনে এসে ডাকা ইম্পসিবল। হঠাৎ করে দরজার মধ্যে নক নক, এবার আমি নকের শব্দে আসি। নক নক করতে গিয়ে উনি দরজাটা খুলেন, খুলে দেখেন যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, তার সাথে আরেকটা লোক। এবং আশ্চর্যজনক বলে যে উনি এই জিনিসটা এতটা ওভারলুক করে গেছেন যে ওই দুজন লোক ভেজা ছিল না, বাড়ি তো প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি এক ফোঁটা থামার নাম নেই, কিন্তু এই লোক দুইটা শুকনো। এবং এমনও না যে পাশে কোনো ধরনের ছাউনি আছে বা উনি ওইখানে দাঁড়িয়েছিল বা কিছু একটা, এরকম কোনো চান্সই নাই। ওই জায়গায় আসতে গেলে আপনাকে ভিজতেই হবে, ওরা শুক না। ওই যে এখন উনি এতটা খেয়াল করেন নাই,
নামলেন নাই
দরজা লাগিয়ে। যেমন যে লোকটা ওনার বাইরের লোক ছিল তাকে বলেছেন যে তুমি ভয় পেতে পারো, তুমি পিছনের যেয়ে বসো, পিছনের রুমটাতে যেয়ে বসো। তো এই লোকটা পিছনের রুমটাতে যেয়ে বসে এবং তার লোকটাকে বলে যে দেখো আমি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি, কলিজা টলিজা সব বের করে ফেলছি, আসলে সেলাইটা করে ফেলি কারণ সকালবেলায় দিতে হবে আরেকটা লাশ কাটবে। তো ওনারা সেলাই করতে যায় এবং ওই লোকটাও বাধ্য ছেলের মতো তার সাথে সেলাই করতে বসে পড়ে, পেটের থেকে আসবে বুকের দিকে। এমন সময় কটর কটর সাউন্ড, ওই কাঠের ভিতর থেকে যদি উইপোকা কটকট করে সাউন্ড করতে থাকে, ঠিক এরকম ভাবে সাউন্ড হতে থাকে। তো উনি পিছনে তাকাতে যাবে এমন সময় পাশের যে অ্যাসিস্ট্যান্টটা ওনাকে বলে যে এই তুই পিছনে তাকাইস না, পিছনে তাকালেই শেষ হয়ে যাবি। এইটা বলার পর উনি আর ওই জায়গায় ওই উনি বলছে যে ওই জায়গায় এত সাহসী লোক উনি একদম শেষ হয়ে যায় ভয়ে। কাহিনী কি, দেখে পেছনে যে লোকটা, ওই লোকটা ওই লোকের ওই ডেড বডির মাথার মধ্যে দিয়েছে একটা কামড়, মানে কামড় দিতে যাচ্ছে এরকম কন্ডিশনে উনি এক দৌড়ে দরজার কাছাকাছি চলে যায় এবং গিয়ে মানে পাকাতে দিয়ে পিছনে তাকিয়ে দেখে যে আসলে কাহিনী কি হচ্ছে, আমি এত সাহসী একটা আমার সাথে ভয় পাচ্ছি কেন। উনি পিছনে তাকাতে দেখে যে ওই যে স্পেসিমেন গুলা খুলেছে, মানে উনি কেটে রেখেছে আলাদা করে, সেগুলিতে কামড় বসিয়ে দিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট। উনি এক দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে যতই পালাচ্ছে ততই শব্দ আসছে, এতদিন যাবৎ এত লাশ কাটছে, এবার আয় না আমাদের সাথে লাশ কাট, এবার আয় আমাদের সাথে, এরকম শব্দ শুনছে। এবং এক ভৌদল ওনার বাড়ি ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে অর্ধেক রাস্তা সে সেন্সলেস হয়ে যায়, ঘুম ভাঙে। ঘুম ভাঙে একটা ইমামের ইমাম থাকে তার সাথে, মানে ঘুমতে করে তার একটা ইমাম আছে সামনে এবং তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। ঘটনা বলে সবাইকে যে এরকম ঘটনা, খুব ভয় পেয়ে গেছিলাম গতকালকে, এরকম একটা ঘটনা ঘটলো, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। তিনি যান মর্গে, মর্গে যাওয়ার পরে উনি দেখেন যে মানে রাসুভাই ঘটনাটা অনেকদিন যাবৎ কেস হিসেবে ছিল আর কি, ওই ডেড বডিগুলো পাওয়া যায়নি যেহেতু বেওয়ারিশ ছিল। তো ওইখানে শুধুমাত্র পরদিন যাওয়ার পর উনি দেখেন যে কয়েকটা হাড়গোড় পড়েছিল আর পুরো রক্তের ছাপ, দুটো লাশ উধাও ছিল, দুটো লাশই পাওয়া যায়নি পরে। এবং এক বছর যাবৎ এটা ওনারা খোঁজার চেষ্টা করেন কি হয়েছিল কেন হয়েছিল, কিন্তু কেউ কোনো ধরনের ক্লু পাননি। তো পরবর্তী সময়ে উনি জব ছাড়বে ছাড়বে এরকম প্ল্যানিং করছিল, তো যেহেতু রাসেল ভাই আমি আগেও বলেছিলাম এটা একটা নেশা, তো উনি হুজুরের কাছে গিয়েছিল আসো আদৌ কোনো ধরনের তাবিজ তোমার করে নিজেকে সেফ করে কি তিনি আবারও সেই প্রফেশনটা স্টার্ট করতে পারবেন কিনা। তো ঘটনাটা কি ঘটেছিল সেটা তার হুজুরের কাছ থেকে সে ইনফরমেশনটা নেয়, ইনফরমেশনটা এরকম ভাবে নেয় যে কাহিনী কি, তো বলে যে ওই যে লোকটা লাশ কাটতে কাটছিল তিনি, এমন হতে পারতো সে আরেকটা লাশ কাটতে পারতো, কিন্তু সে এই লাশটাই কেন স্টার্ট করলো, এই লাশটাতে এই লাশটা যিনি ছিলেন তিনি আসলে জিন পালন করতেন দু তিনজন, এবং এই জিন দেখতে তাদের একটা মনোমালিন্য হয়ে যায় আর কি। তো একটা পর্যায়ে জিন্না তার লাশটা সরিয়ে ফেলে ব্ল্যাক ম্যাজিকের জন্য, হতে পারে হতে পারতো এটা ব্ল্যাক ম্যাজিক, আমি উনি বলেন সঠিক জানেন না, কিন্তু এই লাশগুলো জিনগুলোই সরিয়ে ফেলে ওইখান থেকে, ওই লাশগুলো আর খুঁজে পাওয়া যায়নি। তো পরবর্তী সময় আসলে ওই যে ইচ্ছা ইচ্ছা যেটা করে আর কি, লাশ কাটার ইচ্ছা নেশা হয়ে গেছিল, একদিন এরকম হঠাৎ করে মগ থেকে ফোন আসে, মানে ডাক আসে আর কি যে যেতে হবে। তো উনি মর্গে যান, একটা লাশ কাটেন, সেদিন বাসায় ফেরেন, বাসায় ফেরার পরে রাত্রেবেলা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, স্ট্রেচারের মধ্যে চারিপাশে চার পাঁচজন লোক আপনার ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে কাটবে বলছে, তাকে এখন সবাই কেটে ফেলবে, ওই চারজন মিলে তাকে এখন কাটবে, তার তিনি ডেড বডি হয়ে আছেন, এটি তিনি স্বপ্নে দেখলেন। ঘুম থেকে ভাঙার পর আসার পরে তার ডান পাশটা পুরো অবশ হয়ে গেল, ওইটা প্রায় 30 বছর যাবৎ অবশ, এখন পর্যন্ত অবশ, একটু আগে মেসেজ পর্যন্ত অবশ। যে লোকটা শেয়ার করেছেন তিনি ওই হাসান ভাইকে বলেছেন আর কি যে এখন পর্যন্ত অবশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন রাসেল ভাই।
ওকে,
এটা কোনো সুরাহা করতে পারেননি, 30 বছর যাবৎ তার ডান পাশটা অবশ হয়ে আছে এখন পর্যন্ত, এবং আমি আপনাকে চাইলে এটা প্রুফ দিতে পারবো।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আরিফ আপনাকে। এবং আমি একটু ছোট্ট করে এবার বাবু ভাইয়ের কাছে যাব, এবং আমি একটু ছোট্ট করে তার আগে যারা লিখছেন টুইটারে একটু পড়ে নেই। এমডিএ হাসান খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকেই, যেমন টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডিএ হাসান পড়েছি আমি, নাইম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মইনুল সাগর গোপালগঞ্জ থেকে শুনছেন তিনি, এস আর রাজ আমাদের সাথে বলছেন যে আজকের শরীরগুলো ভালো, আমাদের সাথে আছেন মইনুল সাগর, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শামীম ইসলাম শাকিল, আমাদের সাথে আছেন আমির খসরু, এছাড়াও রায়হান হোসেন জনি আমাদের সঙ্গে আছেন, এ বি এম আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির হোসাইন, শান্ত ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেহেদি হাসান, এছাড়াও মইনুল সাগর, জুলহাস নেইমার কাতার থেকে শুনছেন তিনি এবং ছবিও দিয়েছেন কাতারের এই মুহূর্তে, আনিস অমিত শাহজাল আমাদের সাথে আছেন, শাহরুখ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এম ডি আরিফুর রহমান রংপুর থেকে শুনছেন, তিনি বগুড়া থেকে শুনছেন, সৌমিক হাসান, এছাড়াও মিনহাজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, রেডিও ফুর্তির যে পেজটা সেখানেও অনেকে শুনছেন, এম এস টি দিবা বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, অর্পিতা অর্পা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাড়িয়ার সাউন্ড সিলেট থেকে শুনছেন তিনি, নাফিসা আঞ্জুম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাহমুদ রাকিব, এছাড়াও শাহিদুল ইসলাম মাগুরা থেকে শুনছেন, মাহমুন এমএনসি চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাজিদ, আমাদের সঙ্গে আছেন পাগল হোসাইন জেপি, আমাদের সঙ্গে আছেন এছাড়াও শুভ আহমেদ রাজ, আমাদের সঙ্গে আছেন তারেক আহমেদ মুনিয়া বার্ড, আমাদের সঙ্গে আছেন এম ডি সাগর আহমেদ, লিখেছেন আই লাভ ভূত এফ এম, এম ডি তাজমুল হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হাসান মাহমুদ হাসান, স্বপ্না নূরজাহান আমাদের সঙ্গে আছেন, রাকিব আহমেদ আছেন আমাদের সঙ্গে, শুভদত্ত সৌরভ, এম ডি আলমগীর হুসাইন কাতার থেকে শুনছেন, জে আর হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাদিকুর রহমান জিহাদ আমাদের সঙ্গে আছেন, নূর সিদ্দিক আছেন আমাদের সঙ্গে, সজীব আহমেদ, শুভ দত্ত আমাদের সঙ্গে আছেন, সৈয়দ মোহাম্মদ নাহিয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফাহাদ হোসেন সহ আরো অনেকে, চলে যাব আহমেদ বাবুর কাছে তার দ্বিতীয় ঘটনা শোনার জন্য। জি বাহু ভাই।
হ্যাঁ রাসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে বাংলাদেশের কাহিনী, আর এটা একজন বয়োজ্যেষ্ঠ ডাক্তারের কাহিনী, উনি বেশ বয়স্ক, আমার বাবার বয়সে প্রায়, ওনার নাম বলতে নিষেধ করেছেন, ধরে নিলাম ডাক্তার রায়হান।
ওকে
আচ্ছা, 1975 সালের দিকের কাহিনী আর কি। তো তখন উনি ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, তো পাস করতেন পল্লবী এলাকায়, তখন পল্লবী খুবই আন্ডার ডেভেলপড একটা এলাকা, মানে খুব বেশি কিছু ডেভেলপমেন্ট হয়নি, অনেক মানে মানে খুব খালি একটা জায়গা আর কি, হঠাৎ দিয়ে একটা বাড়ি হয়েছে এরকম একটা জায়গা। তো উনি ওই সময় ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, তো একদিন একটা ওনার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্টটা খুবই বৃদ্ধ পেশেন্ট, এবং মানে ওনাকে নার্সরা ডাকে আর কি, অনেক ওই ওয়ার্ডের মধ্যে অনেক পেশেন্টের মধ্যে একজন আর কি, নার্সরা ডাকে যে ডাক্তার সাহেব উনি আসছেন, ওনার এরকম কী জানি একটা প্রবলেম ছিল, ওটা বেড়ে গেছে। তো উনি যান যে দেখেন, দেখে রোগীর সব কিছু চেক করুন, উনি দেখে যে ওনার ইঞ্জেকশন পুশ না করলে হার্ট রেট বাড়বে না আর কি, হার্ট রেটটা খুব লো হয়ে গেছে। তো উনি তখন ওই সময় একটা ইঞ্জেকশন পুশ করার জন্য রেডি করেন, মানে উনি দেখেন যে এই মানে অ্যাকর্ডিং টু দ্য চার্ট ইঞ্জেকশনটা পুশ করতেই হবে, নাহলে হার্ট রেট ফল করছে, মানে এরপর যেটা হবে। ওই সময় মনে হয় আমি জানি না পেস মেকার এই ধরনের টেকনোলজি এত ভালো ছিল কিনা, আই ডোন্ট নো, বাট ইঞ্জেকশন পুশ করতে হতো আর কি হার্ট রেট বাড়ানোর জন্য। তো উনি তখন বলে যে এখন যখন পুশ করবেন তখন রোগীটা অনেক রিকোয়েস্ট করেন ওনাকে যে ডাক্তার সাহেব আমাকে দিয়েন না, আমি মারা যাবো এটা দিলে। তো উনি কোনো কথা শোনেন না, ওই আবেগের ধারে কাছে উনি যান না, উনি কথা শোনেন, ডাক্তার রোগীকে কোনো উত্তরও দেন না, মানে একটু রূঢ় ছিলেন উনি এই সময়। তো উনি নার্সকে বলেন ইঞ্জেকশন রেডি করো, সব কিছু রেডি করার পর উনি রোগীকে ইঞ্জেকশনটা পুশ করেন। তো পুশ করানোর কিছুক্ষণ পরেই রোগীটা শান্ত হয়ে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে করে তার হার্ট ফল করে, মানে দম বন্ধ হয়ে যায়, মারা যায় আর কি। সাথে সাথে তারা ইমার্জেন্সি ব্যাকআপ চেষ্টা করে তাকে আবার রিকভার, বাট বিভিন্ন রকম ট্রাই করে সিপিআর বা এগুলো দিয়ে তাকে আর ফেরত আনতে পারে না। তো উনি কিন্তু ইঞ্জেকশনটা পুশ করে চলে গিয়েছিলেন, যখন নাকি এই সিচুয়েশনগুলো হয় তখন উনি আবার আসেন, এসে ইমার্জেন্সি প্রসিজারের মধ্যে দিয়ে যান। তো যাওয়ার পরে উনি মানে ফিরে আসেন, তো ফিরে এসে উনি কফি খাচ্ছেন, আর ওনার মধ্যে একটা জিনিস কাজ করছে, এর সবসময় এটা কাজ করে না আর কি, ওই দিন কেন জানি রোগীর লাস্টের কথাগুলো ওনার মাথার মধ্যে কাজ করতেছিল যে আমাকে ইঞ্জেকশন দিয়ে নাই, মারা যাবো মারা যাবো। তো এর অনেকক্ষণ ভাবে, ভাবার পর একবার বলে বেধ মানে মাথা থেকে ঝেড়ে ফেলে, ঝেড়ে ফেলে দিয়ে উনি রাতের বেলা ওখান থেকে ব্যাক করেন। তো ওই সময় ছিল হচ্ছে আপনার সেই সময় এত ঢাকা শহর ছিল অনেক ফাঁকা একটাই, তো ওই সময় বেবি ট্যাক্সি ছিল আর কি, একটা বেবি ট্যাক্সি নিয়ে উনি মিরপুরের দিকে আসেন। তো মিরপুরে আসাটা ছিল কঠিন বলতে, যে তখন সময় রাস্তাও ছিল না, যে এখন যেমন আগারগাঁওয়ের রাস্তা ছিল এরকমও ছিল না, অনেক ঘুরে ঘুরে আর কি মিরপুরে আসেন। তো আসার পরে জায়গাটায় ওনার নিজের এলাকায় যখন আসে, ইতিমধ্যে রাস্তার মধ্যে মানে ঝড় বৃষ্টি শুরু হয়, বেশ ঝড় বৃষ্টি হয় রাস্তার মধ্যে। তো বাসার সামনে এসে যখন নামছে তখন তুমুল বৃষ্টি, বাসার মধ্যে ইলেকট্রিসিটি নাই। তো উনি আস্তে করে ঢুকেন, ঢুকে ওনার বাসায় রুমের মধ্যে যান, যে দেখেন যে বাসার মধ্যে ওই দিন ওনার ওয়াইফও নাই, ওনার ওয়াইফও ডাক্তার, ওনার ওয়াইফ ওনাকে নোট রেখে গেছে যে আমার আজকে নাইট ডিউটি আছে, আমি আসবো না। তো উনি রুমে ঢুকে, উনি মেডিকেল জীবনে নাকি অনেক অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, যেগুলো হচ্ছে মানে কি ভয় কাটানোর ট্রেনিং, ওনাদেরকে মর্গে থাকতে হয়, তারপর যে রুমে স্কেলেটন থাকে সেখানেও বসে কাজ করতে হয়। তো এই ধরনের একাকিত্ব বা ঝড় বৃষ্টিতে ভয়ের কিছুই নেই। বাট ওই দিন ওনার জানি কেন ভয় লাগতে থাকে, ওনার কেন জানি মনে হতে থাকে ওনার সাথে কেউ একজন বাসায় ঢুকছে, উনি হি ইজ নট অ্যালোন, এরকম একটা ভাব ওনার লাগতে থাকে। তো উনি বাসার মধ্যে আস্তে আস্তে ঢুকেন, ঢোকার পরে উনি যে লিভিং রুমটা যায়, যে দেখে মনে হচ্ছে যে ওনার লিভিং রুমে কেউ বসা, মানে কেউ একদম সোফায় বসা, অন্ধকার। তো উনি সিগারেট খেতেন, তখন তো উনি লাইটার জ্বালান, লাইটার জ্বালায় দেখে যে কেউ নাই রুমের ভেতরে, মানে বাসা খালি। তো উনি যান যে খুঁজে 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 বের করে, ওনার ওখানকার একটা ফ্ল্যাশ লাইট ছিল, ওনার উনি রোগীদের চেক করে ফ্ল্যাশ লাইট জ্বালায় আস্তে আস্তে খুঁজে মোম বের করেন, মোম কোথায় জ্বালাবেন, জ্বালায়। তো ওনার অভ্যাস ছিল রাতে সামান নেওয়া বাসায় এসে। তো বেশ বড় বাথরুম এবং ওনার বাথরুমটা বেশ ভালো করা ছিল আর কি, মানে ফ্যাসিলেটেড ছিল সেখানে, ওই সময় ইংলিশ কমোড অ্যান্ড বাথটাব এরকম দেওয়া আর কি। তো উনি যখন শাওয়ার নিতে যান, উনি বাথরুমে ঢুকেন, বাথরুমে। এবং এখানে একটা জিনিস বলি, উনি তখন কিন্তু বিশ্বাসী মানুষ ছিলেন না, মানে এখন উনি যথেষ্ট বিশ্বাসী, বাট তখন উনি মোটেই বিশ্বাসী লোক ছিলেন না। তো উনি বাথরুমে ঢুকেন, ঢুকে উনি মোমবাতিটা রেখে, বেসিনের পাশে মোমবাতি রেখে উনি শাওয়ারে পানি ছাড়েন, সেরে উনি বাথটাবের মধ্যে মানে একটু শাওয়ার নেওয়ার চিন্তা ভাবনা করেন। যখন বাথটাবে পানি ভরে গেছে, উনি বাথটাবে নামছেন, শুয়ে আছেন চোখ বন্ধ করে। কিছুক্ষণ পরে উনি হঠাৎ করে ফিল করলেন যে রুমটা আসলে অন্ধকার, চোখ বন্ধ করে রাখছিলেন উনি, তাকে তাকে রুমে অন্ধকার, মানে রুমের মধ্যে কোনো মোমবাতি জ্বলছে না, মোমবাতি নিভে যে গেছে, মোমবাতির ওই যে আগায় যে একটা ছোট্ট আলো ওইটাই অনেকখানি আলো হয়ে মানে ধরা দিচ্ছে আর কি। তো উনি চিন্তা করে মোমটা জ্বালবো না থাক আর একটু শুয়ে দিন, এরকম শুয়ে আসেন। হঠাৎ ওনার কাছে মনে হয় যে রুমের মধ্যে আরেকটা মানুষের উপস্থিতি আছে, এটা লাইক উনি মানে ঘোর অন্ধকারের মধ্যে বুঝতে পারতেছে যে আরেকটা অন্ধকার কোনো কিছু, মানে অন্ধকারের মাঝে অন্ধকার এরকম একটা কিছু উনি ডিটেক্ট করতে পারতেছে এবং সেটা মুভ করতেছে। মুভ করতে 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 মনে হলো যে ওনার পাশে যে কমরটা, কমরের কাছে আসলো, কমরের কাছে এসে উনি হঠাৎ করে পেলেন যে কমরের যে সিটটা এটা উঠানো ছিল ঠাস করে এটা পড়ে যায় এবং মনে হলো যে কমরের উপরে কেউ বসলো। এবং ওনার ফিল হচ্ছে যে রুমের মধ্যে আর একটা নিঃশ্বাসের শব্দ উনি শুনতে পাচ্ছে। তারপর উনি হঠাৎ করে ওনার কানের কাছে ফুসফুস করে শব্দ পায় যে ইঞ্জেকশনটা না দিলে হতো না, এবং এটা শোনার সাথে সাথে ওনার সাথে সাথে ঘুষ বাম্প হয় এবং উনি মনে হচ্ছে ওনারই হৃদস্পন্দন থেমে যাবে এবং উনি নিজের অজান্তেই বলতে থাকে আমাকে মাফ করে দাও,
একদম
একদম আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, এরকম বলতে থাকে। এবং বলতে বলতে কখন যে উনি চোখ বন্ধ করে ফেলছেন বা ঘুমায় গেছেন উনি সেন্সলেস ঠিক বলে না, মানে ওনার ভাষাতে এটা সেন্সলেস হবে না, উনি ঘুমায় গেছেন উনি যেটা বলছে যে উইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ পানিতে ডুবে মারা যেতে পারতেন, উনি যদি স্লিপ কেটে আর একটু নিচে চলে যেতেন তাহলে পানিতে ডুবে মারা যেতেন। ওনার খেয়াল নাই, ওনার যখন মানে ই ফিরে তখন দেখে যে হঠাৎ বাইরে বৃষ্টির শব্দ আর নাই, ঝড় বৃষ্টির শব্দ নাই এবং উনি তখনও শাওয়ারে, ওনার হাত তাত সব চুপসে গেছে একদম, থরথর করে কাঁপতেছে আর কি। তখন ভোরের আলো হালকা রুমের ভেতরে আছে আর কি, ওই জানলার ভেতর দিয়ে আসতেছে। তো উনি এত ভয় পাচ্ছিলেন যে উনি শাওয়ারের ভিতর থেকে উঠতে ভয় পাচ্ছিলেন তখন। তো উনি ওঠেন, উঠে কোনো মতে আর কি রুমে আসেন, ধাতস্থ হন এবং উনি সাথে সাথে ওনার টেলিফোনের কাছে যান, মেডিকেল কলেজে ফোন করে ওনার ওয়াইফ যেখানে আছেন সেখানে উনি খোঁজ নেন, ওয়াইফকে বলেন যে কোনো অবস্থায় হোক তার জন্য বাসায় আসতে বলে উনি একটু ধাতস্থ, ওনার ওয়াইফ আসেন, ওনার ওয়াইফ আবার ওনার থেকে বিশ্বাসী ছিলেন। তো তিনি আসেন, এসে বল দেখেন যে স্বামী ভয় এবং উনি বলে এরকম ভয় পাচ্ছিলেন তখন, ওনার মনে হচ্ছিল যে উনি যে রুমটা বসে আছেন যে কোনো সময় ওই রুমের গেট খুলে ওই লোকটা ঢুকবে,
আচ্ছা
যাকে উনি ইঞ্জেকশন দিচ্ছেন,
আচ্ছা
প্রতি মুহূর্তে এরকম উনি
প্রচন্ড ভয় পাচ্ছিলেন ওই সময়।
তো ওর মধ্যে ওনার ওয়াইফ আসেন এবং উনি অনেক কষ্টে দরজা খুলেন, দরজা খোলার পর ওয়াইফকে বলেন কথাগুলো। তো ওনার ওয়াইফ বলেন যে এটা তোমার মনের ভুল, হ্যাঁ মানে এটা তুমি এরকম কিছু শোনোনি, বাট ওনার ওয়াইফ কিন্তু দুটা জিনিস আবিষ্কার করে, ঘরের মধ্যে আরো কিছু ফুটপ্রিন্ট পায় আসলে, যে ফুটপ্রিন্ট গুলা কিন্তু লাইক ভেজা টাইপের ফুটপ্রিন্ট এবং ওইটা ওনার একার না, মনে হচ্ছে একজন মানুষ এখানে হাঁটে নাই।
আচ্ছা,
এবং ডাক্তার সাহেবের অনেক জ্বর আসে এবং উনি ওই দিন সন্ধ্যার থেকে প্রলাপ বকা শুরু করেন, উনি প্রায় দেখতে পান যে ওনার রুমের ওনার যে রুমটা আর কি, রুমটার গেটের কাছ থেকে কেউ যাওয়া আসা করতেছে, হাঁটতেছে। তো ওনার ওয়াইফ শেষ পর্যন্ত না পেরে ওখানকার লোকাল যে মসজিদের ইমাম সাহেব ওনার সাথে কথা বলেন যে ডাকান ওনাকে, উনি আসেন, ইমাম সাহেব এসে ওনাকে দোয়া পড়েন, ঘরটাকে বন্ধ করেন এবং বলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে তো জিন থাকে একটা, আপনি যাকে ইনজেকশন দিয়েছেন ওনার মৃত্যু ছিল, মৃত্যু তো কারো ই হয় না, মৃত্যু ওনার ওভাবেই ছিল, উনি মারা গিয়েছে, ওনার সাথে যে কারিন জিন সেটা কোনোভাবে আপনার সাথে আপনার কারিন জিনের সাথে কমিউনিকেট করেছে, এবং আপনার এই বাসাটায় এসে আপনি যখন একলা ছিলেন আপনার মনের মধ্যে চাপ ছিল এবং কারিনই আপনাকে ভয় দেখাইছে কোনো মতে।
আচ্ছা,
এবং যাই হোক আমি বন্ধ করে দিচ্ছি আপনার ঘর এবং আপনি ইনশাল্লাহ আপনার আর সমস্যা হবে না, আপনি দোয়া পড়বেন ওনাকে ই করে, এবং ডাক্তার সাহেব ব্যাপারগুলো ব্যাখ্যাগুলো বিশ্বাস করেন, ইমাম সাহেবের ব্যাখ্যাগুলো উনি মেনে নেন, এবং এরপর থেকে কিন্তু উনি বেশ বিশ্বাসী হয়ে যান এবং এখন পর্যন্ত উনি বিশ্বাসী অবস্থায় আছেন, ভয় পান না, মানে এখন পর্যন্ত আর অবিশ্বাসের আর কিছুই উনি করেন।
ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা মোটামুটি শেষের দিকে, আমাদের সাথে আছেন এখন আফরান ভাই। আফরান ভাইয়ের ঘটনাটা আমরা শেষ করে ফেলবো, আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আফরান ভাইয়ের কাছ থেকে আফরান ভাইয়ের ঘটনা। এবং আমি আরেকটা কথা আপনাদের বলে রাখি যে আজকে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা একটা আমাদের ভূতের ফিল্ম, যে ফার্স্ট ফিল্ম, সেটা আমরা আপলোড করব, সুতরাং সেটার জন্য একটু প্রস্তুত থাকেন এবং সেটা অবশ্যই আপনারা দেখবেন, আশা করছি সেটাই। আমরা শুরু করছি আমাদের আপনার ভাইয়ের ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই। তো এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এটা আমি নিজেই কালেক্ট করেছি। যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার নাম সিরাজুল ইসলাম, বর্তমানে উনি আবুধাবিতে থাকেন। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2008 সালের ঘটনা, 2008 সালের জানুয়ারি মাসে। আসলে আমরা জানি 2007 সালের নভেম্বরে কিন্তু মানে সিডর হয় বাংলাদেশে, স্পেশালি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা বেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো ওই সময় কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু আসে, মানে সারা বিশ্বের লোকজন আমাদেরকে সাহায্য করতে থাকে। তো ওই সময় যে সমস্ত এনজিও গুলো তারাও কিন্তু অনেক কর্মকাণ্ড চালিয়েছে সে সমস্ত দুর্গত অঞ্চল। তো উনি একটা এনজিওতে, ছোট একটা এনজিওতে চাকরি করতেন, সঙ্গত কারণে নাম বলছি না। তো উনি ওই দুর্গত অঞ্চলে যান, উনি যান হচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলায়।
আচ্ছা,
ওখানে উনি কাজের জন্য মানে দুর্গত অঞ্চলের কাজের জন্য গিয়েছিলেন, বাট উনি গিয়েছিলেন জানুয়ারি মাসে। ঘটনাটা ঘটেছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মাঝখানে বেশ অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল, ওনারা একটু পরের দিকে গিয়েছেন আর কি। এই জন্য ওনাদের কাজ ছিল বেসিক্যালি আপনার কিছু রিলিফ বিতরণ, কিছু স্যালাইন খাবার ছিল, এই জিনিসগুলো করা। এই জন্য কাজের দায়িত্ব আসলে খুব বড় ছিল ওনার কি।
আচ্ছা,
তো ওনারা যেই এলাকাতে গিয়েছিলেন দুমকি, ওইটা মানে একটু রিমোট জায়গা হয়ে যাওয়ার কারণে, যে জায়গাটাতে একটু চরাঞ্চলের কাছে চলে গিয়েছিলেন, এই জন্য মূল শহরে আসাটা একটু কঠিন ছিল। ওনারা ওনাদেরকে মানে সব ধরনের সুবিধা দিয়ে, যেমন তাবু সুবিধা দিয়েছিল, যাতে ওখান থেকেই ওনারা কাজগুলো করতে পারেন খুব সহজে।
আচ্ছা,
ওইখানে আসল ভাই একটু বলে রাখা ভালো, ওখানে যে জলোচ্ছ্বাসটা হয়েছিল, ওই লবণাক্ত পানি কিন্তু ওই মিঠা পানির যে পুকুর গুলো মিশে যাওয়ার কারণে ওই সময় বেশ অনেকদিন ওই পুকুর গুলোতে গোসল করা যেত না।
আচ্ছা,
তো ওই দুমকিতে একটা বেশ একটু দূরে একটা গ্রামে একটা বেশ উঁচু একটা পুকুর ছিল, ওইখানকার পানি তুলনামূলক একটু ভালো ছিল, এই জন্য গ্রামের লোকজন অনেকেই ওইখানে গিয়ে গোসল করত। তো স্বাভাবিকভাবে ওনারাও গোসল করতে যেতেন সেখানে। তো প্রথম দিন যখন উনি গোসল করতে গেছেন, সিরাজুল ইসলাম ভাই, তো উনি দেখলেন যে পুকুরের মানে একটা পাশে অনেক লোক গোসল করতেছে। তো উনি চিন্তা করলেন যে অত দূর ওই ঘাটে না যাই, তো যে পাশে কেউ নাই আমরা ওইদিকে নামি, অযথা অত লোকের মধ্যে গোসল করতে যাব না।
আচ্ছা,
তো ওনারা ওই চিন্তা করে তিন চারজন যে পাশে কেউ নাই ওই পাশে নেমেছে। তো ওনারা নামার পরে ওনারা খেয়াল করতেছিলেন যে দূরে যারা গোসল করতেছেন ওনারা কেমন কেমন যেন ওনাদের দিকে তাকাচ্ছেন।
আচ্ছা,
তো ওনারা একজন চিন্তা একজন আবার বলছিলেন, আচ্ছা আমরা যেখানে নামলাম তো ওনারাও তো ভিড় কম দেখে এখানে আসতে পারতেন, কেউ তো আসলো না এখানে। তো বলে আসলে ওখানে ঘাট, সবাই ওখানে গোসল করে অভ্যস্ত, এই জন্য মনে হয় এখানে আসে নাই। তো ওনারাই নিজেরাই এরকম কথাবার্তা বলে গোসল করে উঠে চলে যাচ্ছেন। এর মধ্যে যে সিরাজুল ইসলাম ভাই, যিনি উনি হঠাৎ করে ফিল করছিলেন ওনার ডান পা বেশ ভারী হয়ে গেছে। তো উনি চিন্তা করছেন, অনেক সময় আমাদের পায়ে যেই মানে রগ, অনেক সময় রগে টান লাগে আমরা বলি আর কি, অনেক সময় পা ভারী মনে হয়। তো উনি চিন্তা করছেন হয়তো বা গোসল করতে গিয়েছি, অনেকদিন পরে নেমেছি, ঝাপাঝাপি করেছি, হয়তো বা কোনো কারণে আমার পায়ে টান লেগেছে, এই জন্য পাটা ভারী মনে হচ্ছে। ওনার মনে হচ্ছিল যে পায়ে 5-6 কেজি ওজনের কোনো কিছু বেঁধে দিলে পারে যেভাবে হাঁটতে অসুবিধা হয়, ঠিক উনি ওই ফিলটা উনি করছিলেন। তো উনি স্বাভাবিকভাবেই উনি এসে ফিরে যান, মানে উনি ওনার তাঁবুতে ফিরে যান। তো তাঁবুতে ফিরে যাওয়ার পরে উনি খেয়াল করলেন যে উনি আস্তে আস্তে ওনার পাটা আরও বেশি ভারী হয়ে যাচ্ছে, উনি হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তো উনি সহকর্মীদেরকে বললেন যে তাহলে আমি এখানকার যে কাজগুলো আছে রিলিফ পাহাড়া টাহারা দিয়ে এটা করি, তোমরা আউটডোরের কাজগুলোতে যাও।
ওকে,
তখন সবাই আউটডোরের কাজে গেলেন, উনি ওখানে থাকলেন। তো এর মধ্যে আসলে একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে দিনের নির্দিষ্ট কিছু সময়, বিশেষ করে আজান আজান হওয়া আজান পরবর্তী আধা ঘন্টা সময়, এই সময়টাতে ওনার পায়ে এই ধরনের কোনো সমস্যা থাকতো না, একদম স্বাভাবিক থাকতো। তারপর আস্তে আস্তে আবার ভারী হতে থাকতো, এই সমস্যাটা উনি ফিল করতেন। আর একটা বিষয় বলে নেই ভাই, সেটা হচ্ছে যে উনি আবার একটু নাস্তিক গোছের ছিলেন। স্বাভাবিকভাবে নর্মাল প্যারানর্মাল বিষয়গুলো ওনার মাথায় কাজ করতো না, উনি চিন্তা করতেন যা সামনে আছে সেটাই, মানে দেখা যায় সেটাই বিশ্বাস করতেন। তো তাই এই কারণে উনি চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাসী ছিলেন। তো উনি যেহেতু ওনার পায়ের সমস্যাটা একটু প্রকট হচ্ছিল, তখন ওনারা ওনার সহকর্মীদেরকে বললেন আমরা এখানকার কাজ একটু দ্রুত গুছি, দুমকি সদর উপ মানে দুমকি উপজেলার যে মেইন জায়গাটা সেখানে চলে যাই, সেখানে আমাদের থাকার একটু ভালো ব্যবস্থা আছে, ওখানে চলে যাই। তো ওনারা এক দুই দিনের মধ্যে কাজ গুছিয়ে নিয়ে ওনারা ওই একটা ওনাদের জন্য দুই রুমের একটা বাসা বরাদ্দ ছিল সপ্তাহ দুয়েকের জন্য, তো ওইখানে ওনারা চলে যান। তো ওখানে ওখানে থাকা শুরু করেন। তো একদিন উনি বলে নিয়েছি যে নামাজের পরে আধা ঘন্টা, কারণ উনি চিন্তা করতেন যে ওনার ঠিক এশার নামাজের পরে কিছু সময়ের পরে ওনার মানে শরীর একটু খারাপ লাগতে শুরু করে, যে পা ভারী হয়ে আসে। তো উনি যেখানেই থাকতেন না কেন চিন্তা করেন এশার নামাজের আগে যেন বাসায় ফিরে আসতে পারেন, কারণ হাঁটা চলতে অসুবিধা হলে আবার কোথায় বসে পড়বেন, অনেক কষ্ট হবে। তো একদিন উনি এশার নামাজের ঠিক পরই বাসায় চলে আসছেন, বাসায় চলে এসে তখন ওনার সহকর্মীরা তখনও বাসায় ফেরে নাই। তখন উনি ঘরটা ছিল অন্ধকার, উনি চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকেছেন, ভিতরে ঢুকে আলো জ্বালাবেন, লাইট জ্বালাবেন, তো হঠাৎ করে উনি পায়ে কিছু একটার সাথে মানে বেঁধে গিয়ে উপর হয়ে পড়ে যান। তো উনি স্পষ্ট ফিল করেন যে উনি যেই জিনিসটার সাথে বেঁধে পড়ে গেছেন, একটা মানুষের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পরে যেমন ফিলিংসটা হয়, ওনার মনে হচ্ছিল এই ফ্লোরে কোনো একটা মানুষ শুয়ে আছে। তো উনি পড়ে গিয়ে তাড়াতাড়ি করে লাইট জ্বালান, লাইট জ্বালানোর পর দেখা যায় ফ্লোরে কেউ নাই। তো উনি চিন্তা করেন তাহলে পড়লাম কিসে, চিন্তা করতে হতে পারে যে আমার পায়েতে এমনি একটু সমস্যা, হতে পারে ওই কারণে পড়ে গেছে, এটাই উনি চিন্তা করে নিজের মনকে বুঝ দিয়ে। তো উনি চিন্তা করলেন যে সবাই আসুক পরে একসাথে খাওয়া দাওয়া করব, এখন আপাতত আমি একটু বিশ্রাম নিই, আমি একটু ঘুমাই কিছু সময়। তো উনি ওই মানে ফ্লোরিং করতেন আর কি, ওখানে ওখানে তো পারমানেন্ট কোনো ব্যবস্থা ছিল না, ওরা ফ্লোরিং করতেন। তো ফ্লোর উনি যখন একটু শুয়ে আছেন, শুয়ে আছে একটু ঘুম ঘুম ভাব আসছে, হঠাৎ করে ওনার মনে হচ্ছিল ওনার বুকটা খুব ভারী হয়ে আসছে, এবং উনি চোখ যখন তাকান তখন আবছাল, ঘরটা একটু অন্ধকার করে রেখেছিলেন ঘুমানোর জন্য, আবছাল আলোতে উনি দেখতে পাচ্ছিলেন বড় আকৃতির মোটা কালো টাইপের একটা কিছু দাঁড়িয়ে ওনার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন উনি মানে কোনো সারা শব্দ হাতটা কিছু নড়াতে পারছিলেন না, এরকম অনেকক্ষণ এই ঘটনা হতে থাকে, তারপর আস্তে আস্তে সেই জিনিসটা আবার চলে যায়। তখন উনি চিন্তা করেন অনেক সময় যে আমরা ঘুমের মধ্যে বোবায় ধরা যেটা বলি, তো উনি চিন্তা করেন হয়তো এমনটাও হতে পারে, উনি এই এই চিন্তা করেন এটা তো স্বাভাবিক বিষয়, এটা এমনটাই হয়েছে। কিন্তু রাসেল ভাই উনি যখন আলো জ্বালান, আলো জ্বালানোর পর উনি ওনার বুকের দিকে তাকিয়ে দেখেন ওনার বুকটা লাল হয়ে আছে, তারপর সত্যি সত্যি ওনার বুকের উপর কিছু কিন্তু ভারী কিছু ছিল, তা না হলে কিন্তু লাল হওয়ার কথা না, নর্মালি তো আমরা বোবায় ধরলে তো এ ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু উনি চিন্তা করেন তাহলে এরকম লাল হলো কেন, নিশ্চয় ভারী কিছু ছিল কিন্তু তার তো কোনো প্রমাণ পেলাম না। তখন উনি একটু একটু করে ভয় পেতে থাকেন যে না নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। তখন উনি ওই দিনের মতো ওই ঘটনা ঘটে উনি আর ওনার সহকর্মীদেরকে শেয়ার করেন নাই। পরের দিন উনি যেটা হয় সেটা হচ্ছে যে উনি রাতে শুয়ে আছেন, শুয়ে থাকার পর হঠাৎ করে ওনার মনে হলো কিচেনে ওনাদের যে অল্প কিছু খাবারের যে আসবাবপত্র যেটা ছিল সামান্য কিছু, হঠাৎ করে মনে হলো কারণ সব টিনের, ওনারা মানে টিনের জিনিসগুলো ব্যবহার করতেন আর কি, তো আমরা যদি ফ্লোরের উপর উপর থেকে টিনের কোনো আসবাবপত্র মানে ধরেন যে কোনো বাসনপত্র ফেলে দিই, দেখা যায় একটা একটু মাটিতে পড়ার পরে একটু জাম্প করে, পরে আস্তে কয়েকবার কম্পন হয়, তারপর আস্তে করে থেমে যায়। তো উনি দেখছিলেন যে কিচেনে এরকম টিনের একটা জিনিস পড়লো, একটু কম্পন হলো এবং আস্তে এই করে থেমে গেল, এরকম একটার পর একটা একটার পর একটা এরকম শব্দ হচ্ছে। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, বিড়াল টিড়াল আসলো কিনা। তখন উনি উঠে গেলেন, উঠে গিয়ে অদ্ভুত ব্যাপার আছে ভাই, কিচেনে একদম সব জিনিস ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, একদম 100% ওকে। উনি চিন্তা করেন হয়তো পাশের বাসায় হয়েছে কিনা, তো এই জন্য পাশের রুমে যারা আসছে তারাও এনজিও কর্মী ছিলেন, যারা আসছিলেন ওই কাজের জন্য আর কি। তো ওখানে গিয়ে দেখলেন সবার দরজায় তালা, তার মানে ভিতরে কেউ নেই। উনি চিন্তা করেন হয়তো বা পাশের রুমের বাসার বিড়াল টিড়াল ঢুকে কিছু করছে, এটাই উনি চিন্তা করেন। চিন্তা করে আবার এসে উনি শুয়ে পড়েন। যখনই রাসেল ভাই শুয়ে পড়েছেন তখনই একটা ঘটনা ঘটে। তখন উনি আর তখন ঘুমান নাই, তখন দেখেন একদম মানে মোটা বেটে টাইপের একটা কিছু এসে লাফ দিয়ে ওনার বুকের উপর বসে ওনার গলা চিপে ধরেছে, এবং কিছুতেই উনি সেটাকে সরাতে পারছেন। এবং দেখেন সে একা না, দেখলো যে দরজা দিয়ে বেশ কিছু ওই একই রকম কিছু ঢুকে ওনার পায়ের আশেপাশে দাঁড়ায় গেলে মানে দাঁড়ায় গেল আর কি। এই জিনিসটা দেখে উনি প্রচন্ড ভয় পান, চিৎকার চেঁচামেচি করতে থাকেন, চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ওই যে দরজা নক করতে থাকে, মানে এটা তো পরের দিনের ঘটনা আর কি, দরজা নক করতে থাকে এবং এরকম বেশ কিছুক্ষণ চলার পরে তারা অদৃশ্য হয়ে যায়। তখন উনি একদম ঘেমে যান, তাড়াতাড়ি দরজা খোলেন, দরজা খুলে তো উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন তাকে যখন জ্ঞান ফিরানো হয় তখন বলে এই ঘটনা, তখন বলে যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করে তোমাকে ঢাকার হেড অফিসে পাঠাই দিই। ঢাকাতে ঢাকা থেকে ওনারা গেছিলেন নাকি, তুমি ওখানে চলে যাও, এখানে তোমার কাজ করার দরকার নেই। ও ঢাকাতে চলে আসেন আসলে, কিন্তু ওনার পায়ের সমস্যা কিন্তু যাচ্ছিল না, ওই যে নির্দিষ্ট সময় কিন্তু পা ভারী হয়ে থাকতো। তো উনি এখানে এসে উনি ডাক্তার টাক্তার দেখান, ডাক্তাররা কোনো সমস্যা ধরতে পারে না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি একটু মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাই। তখন উনি কলকাতায় যান, কলকাতায় ট্রিটমেন্টের জন্য যান। কলকাতায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার পরে ওখানে একজন মহিলার সাথে তার দেখা হয়, যিনি চিকিৎসার জন্য আসেন। মহিলার সাথে দেখা হওয়ার পর মহিলা বলতেছে যে তোমার কি হয়েছে, বলে আমার তো পায়ে সমস্যা, আমি তো হাঁটতে গেলে আমার ডান পায়ে খুব অসুবিধা হয়, খুব ভারী মনে হয়, ডাক্তার তো কোনো সমস্যা ধরতে পারছে না। তখন বলে যে বাবা তোমার সমস্যা এখানে সলভ হবে না, তুমি দেশে চলে যাও। তো বলে কেন, আপনি এই কথা বলছেন কেন? বলে যে আমি মোটামুটি ঝাড়ফুঁক এই কাজগুলো করি, কিন্তু আমি হসপিটালে আসছি আমার শারীরিক সমস্যার জন্য, এটা ঝাড়ফুঁকের কাজ না, কিন্তু তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার উপর অন্য কিছুর আছর আছে, তুমি দেশে ফিরে যাও, তুমি কোনো পরহেজগার ব্যক্তিকে ঝাড়ফুঁক করাও, তাহলে সমস্যার সমাধান হবে, ডাক্তারই। তো উনি ওনার কথা বিশ্বাস করেন না, উনি যথারীতি ওখানকার ডাক্তার দেখেন, ডাক্তার ট্রিটমেন্ট করে কোনো সমস্যা ধরতে পারে না, উনি দেশে চলে আসেন। তখন ওনার মাথায় জিনিসগুলো কাজ করে, তখন উনি ঢাকারই খুব ভালো নাম করা একটা মাদ্রাসার একজন মুহাদ্দিসের শরণাপন্ন হন। শরণাপন্ন হওয়ার পরে তো মুহাদ্দিস মানে খুবই মানে পরহেজগার একজন লোক ছিলেন, তো উনি ওনার আবার বেশ কিছু ছাত্র ছিল জিন, তো উনি ওই জিন ছাত্রদেরকে বলেন যে আসলে তার সমস্যাটা কি হয়েছে। তখন তারা খোঁজ নিয়ে বলে যে উনি একটা জায়গায় এই পটুয়াখালীর দুমকিতে গিয়েছিলেন একটা কাজে, তো উনি যেই পুকুরে যেই জায়গাটাতে গোসল করতে নেমেছিলেন ওই ঘাটে, ওই পুকুরের একটা ঘাটে কেউ নামে না, সবাই জানে ওই জায়গাটা ভালো না, তো যেখানে ওনারা গোসল করতে নেমেছেন ওখানে বেশ কিছু জিনের দুষ্টু জিনের জিনেরা সেখানে থাকে। তো ওনারা যখনই ওখানে গোসল করতে নেমেছেন তখন ওদের অসুবিধা হয়েছে, অসুবিধা হওয়ার কারণে উনি যখন গোসল করে উঠেছেন ওই একটা জিন ওনার পায়ের সাথে ঝুলেছিল, এবং ওই যখন আজান দেয় তখন সে সেটা চলে যায়, যখন নামাজের সময়টা শেষ হয়ে যায় আবার তখন সে আবার এসে জেকে বসে, এবং এই সমস্যা এটা তারা যাবে না বলেছে, যে সে তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে, ওইখানে ঘর বাড়ি বিনষ্ট করেছে পানির নিচে নাকি, এই জন্য সে ওরা এটা ওকে ছাড়বে না। তারপরেও উনি অনেক ওই জিনদের সাথে আবার কথা বলেন, তার প্রক্রিয়ায় কথা বলে তাদেরকে বুঝিয়ে অবশেষে এই বিষয়টা থেকে উনি মুক্ত হন আর কি। এটা মুক্ত হওয়ার পরে তখন উনি এই বিষয়টা আগে মানে ই করতেন না, বিশ্বাস করতেন না, তখন বিশ্বাস করা শুরু করেন আর কি, এবং তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। পরবর্তীতে উনি ওই এনজিওর চাকরি ছেড়ে দেন এবং পরবর্তীতে উনি আবুধাবিতে চলে যান, এখনো উনি সেখানেই আছেন, সেখানে উনি চাকরি করেন আর কি। এটা ছিল।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আফরান ভাইয়ের প্রথম ঘটনার মতো এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা দেখি একটু ফেসবুকে কে কি বলছেন এবং কে কি করছেন সেটা একটু জেনে নিই, এবং আপনারা অনেকেই আমাদের সাথে এখন আছেন এই মুহূর্তে, এবং অনেকেই আমাদের এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে লাইক দিয়েছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, সেই সাথে আমাদের যে লাইভ যাচ্ছে ভূত এফএম ফেসবুকের পেজ থেকেও সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে শুনছেন এবং ফলো করছেন, সেটা ভালো লাগছে আমার কাছে খুবই। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে তীর্থ ক্রুজ, তিনিও লিখেছেন ভালো লাগছে, কে এইচ রায়হান আমাদের সাথে লিখেছেন ভালো কাহিনী, এমডি ওয়াজিব তালুকদার আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আহমেদ শাকিল অসম স্টোরি আমাদের সাথে আছেন, এমডি নাদিরউদ্দিন শিমুল, এছাড়াও মেহেদি সি এস কে আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন আফনান ভাইয়ের ঘটনাটি রক্ত হিম করা ছিল, এম এ এন এ আদনান গফুর আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো আসলেই অনেক ভয়ঙ্কর, নাবিল হাসান আমাদের সাথে আছেন এবং তিনি কিশোরগঞ্জ থেকে শুনছেন, টুকু শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মানে এছাড়াও আরো অনেকেই, আই এফ টি আরিফ আমাদের সাথে বলছেন যে বাবু ভাই এবং আফরান ভাই কে দুজনকে চিনতে চেয়েছেন, ওকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইমন খান হৃদয়, তিনিও আপনার ভাইয়ের ঘটনাটি প্রশংসা করেছেন। সুমন সাহা দিগন্ত আমাদের সাথে আছেন, হ্যাপি হ্যালোইন লিখেছেন। আহমেদ শাকিল আমাদের সাথে আছেন, মুন্সীগঞ্জ থেকে আছেন আমাদের সাথে। তাহসান আহমেদ, ছয়জন মিলে শুনছেন চিটাগং থেকে, আমাদের সাথে আছেন। বিবর্ণ মাসুম, অস্থির ঘটনা, আমাদের সাথে আছেন। ইমন খান হৃদয়, রক্ত হিম হয়ে যাচ্ছে তার শুনে, আমাদের সাথে আছেন। ওসমান গনি আমাদের সাথে আছেন। ইমন খান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। আত্মা আখতার আমাদের সাথে আছেন। আহমেদ শাকিল আছেন, কিউটি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সৌদি আরব থেকে ওমর আলী শেখ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। শাকিল আহমেদ আছেন আমাদের সঙ্গে, এছাড়াও এম ডি মাহতাব আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইমন সহ আরো অনেকে। আমাদের তো আপনার ভাই এই ঘটনাটাই আমাদের প্রথম বলার কথা ছিল, তাই না? এই ঘটনা দেখছি, দেখতে পাচ্ছি যে প্রথম ঘটনা চাইতে বেশি সারা মিলছে এই ঘটনায়। তো এই ঘটনাটা আপনার ভাই প্রথমে বলতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যে এই ঘটনাটা পরে বলেন, ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, যেহেতু আমাদের দেখা যায় না, নামটা আরো একবার বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা শুরু করবেন। একটু কাইন্ডলি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি
ধন্যবাদ রাস্তা ভাই, আমি আবু আলতামাস সৌনক বলছি, পুরান ঢাকা সূত্রাপুর থেকে এসেছি।
জি,
ঘটনাটা গত বছরের, যেটা হয় আমরা সব ফ্রেন্ডরা মিলে, যেহেতু সবাই চাকরি বা বিজনেস করছে, তো ফ্রাইডেটাই একটা সময় পাওয়া যায়। তো গত নভেম্বরের ফ্রাইডেতে আমরা সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করি যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একটা ফ্রেন্ডের বাসায় যাই। তো আমরা পাঁচ ফ্রেন্ড মিলে আর একটা ফ্রেন্ডের বাসায় যাই, ওর নাম পারভেজ। তো হাসনাবাদে আমরা যাই, পোস্তগোলা ব্রিজটা ক্রস করে দেন হাসনাবাদ যেটা হয়। কিন্তু বলে রাখা ভালো যে মানে পারভেজের আব্বু আমাদেরকে অনেক আদর করেন, তো যার জন্য দেখা যায় যে আমরা রাস্তায় কখনোই আড্ডা দিই না, কখনো মানে সবাই সবার বাসায় আড্ডা দিই, কোনো একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে আমরা দিন আড্ডা দিই। তো আঙ্কেল যেটা করেছেন, ওনার সাততলা বাসার ছাদে আমাদের জন্য দুটো রুম করে দিয়েছেন। তো একটা সাইডে বাগান আছে ফলের, আঙ্কেল একটু শৌখিন মানুষ, আর দেখা যাচ্ছে রুম আমাদের একটা কিচেন করে দিয়েছে যে আমরা যদি কখনো রান্না টান্না করি। তো যে ঘটনাটা ঘটে, আমরা সবাই মিলে বিকেলে ওর বাসায় যাই, পারভেজের বাসায়। তো আমরা সবাই মিলে কার্ড খেলছিলাম ওর রুমে, গল্প করছি। তো সাডেনলি যেটা হয় যে ইকবাল, ও হঠাৎ করে বলে যে ঠিক আছে আমি একটু ওয়াশরুমে যাব। তো ইকবাল হচ্ছে ওয়াশরুমে যায়। তো দেন পারভেজ হঠাৎ বলে যে ঠিক আছে আমি তাহলে একটু কবুতর দেখে আসি ওদের ছাদের উপরে, আবার যে আরেকটা ছাদ আছে, তখন ওর ভাইয়ের কবুতরগুলো দেখতে যায়। আর সোহাগ যায় হচ্ছে বেসিনে হাত মুছতে। তো রুমের মধ্যে আমি, মানিক আর হচ্ছে আরাফাত নামে আমরা তিনজন বসে গল্প করছি। হঠাৎ মানিক বলে যে ঠিক আছে আমি একটু বাইরের দিকে যাই, গাছগুলো দেখে আসি, যেহেতু ফলের গাছ আছে। তো এই কথা বলে দেন ও বাইরে চলে যায়। তো আমরা বসে বসে গল্প করছি, যে আমি বলছি যে হ্যাঁ অনেক আজকে রাতে ভূত এফএম আছে, ভূত এফএম শুনব। এই কথা বলতে বলতে হঠাৎ আমরা খেয়াল করি যে মানিক অনেক উচ্চ স্বরে বলছে, এখানে কে, এখানে কি করছো, তোমার নাম কি? এই কথা বলে হঠাৎ করে ও খুব ফোর্সের সাথে দৌড়ে আমাদের রুমের মধ্যে ঢুকে পড়ল। তো চিৎকার শুনে অলরেডি দেখা যাচ্ছে সোহাগ ইকবাল উপর থেকে পারবে সবাই চলে আসছে। দেন ও বলছে যে ও দেখেছে স্পষ্টভাবে একটা দুই থেকে তিন বছরের বাচ্চা মেয়ে, পিঙ্ক কালারের একটা ফ্রক পরা, মানে ওর দিকে তাকিয়ে আছে। তো ও যখন জিজ্ঞেস করেছে কথাগুলো যে কে তুমি, এখানে কি করছো, কোথা থেকে এসেছো, তো সে একটা মানে জোরে হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে দৌড় দিয়ে কিচেনের দিকে চলে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে প্রথমত তখন প্রায় আটটা বাজে, ছাদের গেটটা ছিল লক করা, আমরা তালা মেরে রেখেছিলাম। তো নিচ থেকে ছাদে আসা বা ছাদ থেকে নিচে যাওয়ার কোনো ওয়ে কিন্তু ছিল না, আর ছাদে শুধুমাত্র আমরাই ছিলাম। তো তারপরেও যেহেতু এতটা বিশ্বাসের সাথে বলছে যে একজনকে দেখেছে, আমরা সবাই মিলে পুরো ছাদে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, বাট আসলে ওখানে আমরা কাউকে দেখতে পাইনি, যে কেউই ছিল না। তো এরপরেও যেটা হয় যে ও তখন বলে যে না আমি এখানে থাকবো না, কোনোভাবেই থাকবো না। তো ওকে আমরা বোঝাতে পারছিলাম না, দেন আমরা সবাই মিলে ওখান থেকে চলে আসি। আর যেটা হচ্ছিল, আমি আপনাকে এর আগের ঘটনায় আমি বলেছিলাম যে আমার যেটা হয়, কোনো কিছু থাকলে না মানে আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা আছে, গা একটু ভারী হয়ে আসছে। তো তখন ওই ফিটে হচ্ছে। তো আর ওর মানে আমরা এখন পর্যন্ত আসলে এটা মিলাতে পারছি না যে ওই বাচ্চাটা কোথা থেকে আসলো বা কি হলো।
ওকে,
এটাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এখানে অনেকেই এখনো পর্যন্ত আছেন, আমাদের যে টুইটারে সেখানে লিখছেন আমাদের সাথে টুকু শেখ, এবং এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহি রেশাদ, আমাদের সাথে আছেন এস আর রাজ, লিখেছেন খুব ভালো লাগছে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে, এবং তিনি বলেছেন যে নেক্সট উইক পর্যন্ত গুড বাই ফর দ্য ফ্যাম। এবং আরও একবার তিনি এমডি হাসান খান, আমাদের শান্ত ইসলাম হাসান আমাদের সাথে বলতেন টুডে ইভেন্ট, আচ্ছা আচ্ছা আজকের ইভেন্টটা মাচ বেটার ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ সাদমান, আছেন আমাদের সঙ্গে শাকিল আহমেদ, একা একা শুনছেন তাই অনেক ভয় পাচ্ছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আল শাহরিয়া, এবং তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন সি আর হাসান, আছেন আমাদের সাথে নাইম রফজান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইনজামুল হক, এবং তিনি প্রত্যেকটা শুনছেন কলকাতা ইন্ডিয়া থেকে, এবং তিনি বলছেন তিনি এই প্রোগ্রামটা অনেক পছন্দ করেন। আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মিঠুন ঠাকুর, আছেন আমাদের সাথে রিফাত বাবা, শাহরিয়া হুসাইন আমাদের সাথে আছেন, মইনুর সাগর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি হাসান সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই টুইটারে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে। এছাড়াও যে ভূত এফএমের যে রেডিও ফুটি যে পেজটা, সেই পেজে অনেককেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আছেন, তাদের মধ্যে নামগুলো পড়ার চেষ্টা করছি। আমাদের আছেন মাসুম আহমেদ উদয়, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি রেশাদ খান বগুড়া থেকে, এমডি জহিরুল ইসলাম স্টুডিয়ান আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে, আমাদের সাথে আছেন শুভ দত্ত, এবং আমাদের সাথে আছেন সজিবুর রহমান শুভ, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি ইমান ইন আর, আমাদের সাথে আছেন আরমান শিশির, আছেন মাসুম আহমেদ উদয়, সবুজ রহমান শুভ আমাদের সাথে আছেন, সাদিকুল ইসলাম আমাদের সাথে আছেন, নাইম হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে মোহাম্মদ নাইম, এছাড়াও আছেন রিয়াদ খান আফ্রিদি, আমাদের সাথে আছেন মোহাম্মদ মুস্তাকিম, এ জে নাফিস আমাদের সঙ্গে আছেন, জুবায়ের নিয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি ফরহাদ খান, সজিবুর রহমান শুভ আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম আর পি প্রসঙ্গ, আমাদের সাথে আছেন তন্ময় কুণ্ড প্রতীক, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জেরিন জেসমিন, আছেন দেখতে পাচ্ছি আবদুল্লাল নোমান, কামাল দুলু আমাদের সাথে আছেন, মেহেদি সি এস কে আমাদের সাথে আছেন, সাদিকুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে, এবং আমাদের যে ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই ভূত এফএমের পেজেও আপনারা দেখতে পাচ্ছি অনেকে আছেন এই মুহূর্তে, এবং যারা যারা আছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম না বললেই না, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি মাহবুব, সত্যি অনেকদিন পর সব ঘটনাগুলো ভালো লাগলো, এমডি আনোয়ার মোর্শেদ আমাদের সাথে আছেন, মেহেদি সি এস কে চাপাই নবাবগঞ্জ থেকে শুনছেন, আফ আদিব আহমেদ ফারহান আমাদের সঙ্গে আছেন, সোহরাব হাসান সুপ্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রিয়াদ, রিজভি খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব, সজীব হোসেন রিপু আমাদের সাথে আছেন, শাকওয়াত হোসেন রাকিব আমাদের সাথে আছেন, কাজী রিফাত আল মুইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিনহাজ আলম শোভন আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে শুভ আচার্য শোভন সহ আরও অনেকে এই মুহূর্তে, রানা বিশ্বাস আছেন এটি আহমেদ বাদশাহী থেকে, এমডি সেলফি কিং জয় আমাদের সাথে আছেন, দেব সিদ্ধার্থ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি আব্দুল মতিন আছেন, আরাফাত আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এস এন রানা, আহমেদ শাকিল আছেন আমাদের সাথে, এফ কে আদনান, নাহিদ ইসলাম আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ অপু তৌহিদ আছেন, আমাদের সাথে দীপা চৌধুরী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, পি হৃদয় হোসেন আছেন আমাদের সঙ্গে, স্বপ্ন নির্ঝর সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সাথে আপনারা অনেকটা এনজয় করেছেন, এবং আশা করছি যে আগামীতেও আগামী সপ্তাহে আপনারা ঠিক ঠিক হাজির হয়ে যাবেন। এবং আজকে কিন্তু একটা আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ফিল্ম আপলোড হওয়ার কথা, আমি জানি না এখন আপলোড হয়েছে কিনা, এবং সেটার জন্য আমিও আপনাদের মতন অপেক্ষায় আছি। এবং হোপফুলি যে কিছুক্ষণের মধ্যে সেটা আপলোড হয়ে যাবে, এবং আমাদের ফেসবুক পেজে এই জন্য আপনাকে চোখ রাখতে হবে। অ্যান্ড আশা করছি যে আপনারা সবাই আমাদের সাথেই আছেন পুরোটার সময়, এবং বাকিটা সময় আমাদের সঙ্গে থাকবেন যদি ফিল্মটা আপলোড হয়। আজকে রাতে দেখে ফেলবেন বা কালকে দেখবেন, আপনাদের আপনাদের ব্যাপার কমপ্লিটলি। আজকের মতো আমাদের ভূতস্ম এখানে শেষ করবো। যাওয়ার আগে বলে যাব আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিভাবে বা ঘটনা পাঠাবেন কিভাবে। আমাদের যদি আপনারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, ঘটনাটি কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutasm.rasel। এই দুটো পেজে এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে পেজ আছে সেই পেজে আপনি লাইক দিতে পারেন, আমাদের যে সমস্ত পোস্ট আছে সেখানে কমেন্ট করতে পারেন, এবং আমাদের যে ভূতফেমে যে ফিল্মটা আপলোড হওয়ার কথা কিছুক্ষণের মধ্যে সেটা আপনারা উপভোগ করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।